This track was downloaded from FusionBD.com.
Tormane, poi!
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy.
আমন্ত্রণ জানাচ্ছি ডরের 67তম পর্বে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া সপ্তাহ ঘুরে আরো একবার অন দ্য স্পট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সুমন ও রেহান, এবং সাউন্ডে কাজ করেছেন লোবান। জীবনের অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য কিছু ঘটনা নিয়ে আপনার সাথে আমরা মোট 5 অতিথিকে নিয়ে ডরে আজকের আয়োজন সাজিয়েছি। অপু, আনোয়ার, ইয়াসিন, সত্যেন এবং ইকবাল। এবং ডরটি ধারণ করা হয়েছে শান্তিনগরের কোন একটি ভৌতিক জায়গায়। শীতের রাতে রাত 11:20, অনেক রাত, এবং শীতের রাতে রাত 2 পর্যন্ত জায়গা, এটা রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই ডরের মূল পর্ব। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডির সৌজন্যে, এবং শুরুতেই সুমন ও রেহানের কাছে অন দ্য স্পটে যাবার কিছুটা সাউন্ড বাইট আপনাদের জন্যে।
শান্তি নেই রে বন্ধু, কোথাও শান্তি নেই।
হ্যাঁ, সেটা আমিও মনে মনে ভাবছিলাম রে, অন্তত এই জায়গাটাতে শান্তি থাকা দরকার।
এটা শান্তিনগর দেখা?
সেটাই বলছিলাম, নামের প্রতি অবিচার হয়ে গেল।
ধর আমরা এখানে একবার বর্ষাকালে আসবো, ঠিক আছে? তখন দেখবি শান্তি কিভাবে উৎসাহ করে
থেকে। এটা অবশ্য ভালো বলেছিস, উৎসাহ পড়বে, সেটা চোখের জল, নাকের জল, সবকিছু হয়ে যাবে। তো যাই হোক, আপাতত বর্ষাকাল ছাড়া এসেও খুব একটা শান্তিতে নেই, খুব একটা কি কোনো শান্তিই নেই।
এক্স্যাক্টলি।
আর
যে জায়গায় আমরা যাচ্ছি দোস্ত, সেখানে আসলে উই ডো নট এক্সপেক্ট শান্তি।
আমরা তো শান্তির জায়গায় কখনো যাই না, সেখানে তো অশান্তি থাকে বলেই আমরা দুজন পৌঁছে যাই এবং অনেককে সাথে করে নিয়ে যাই। কখনো কখনো তাদের এক্সাইটমেন্ট থাকে, কখনো কখনো আমাদের একটু মানে কি বলে যে একাকিত্ব কাটানোর জন্য। তো হ্যাঁ রাইট, এরকম কয়েকজন আজকে আজকেও আমাদের সাথে আছেন। তো আমরা এবার দোস্ত কি করবি, রিক্সায় যাবি না হাঁটবি? যেই অবস্থা
দোস্ত, আমার মনে হয় রিক্সায় যাই। আমরা কত কষ্টে মানে পারমিশনটা ম্যানেজ করছি, তো আমাদের সাথে ভিতর পর্যন্ত কেউ যাবে না। আমাদের প্রচুর হাঁটাহাঁটি করে কিন্তু ওই ফ্ল্যাট খানা খুঁজে বের করতে হবে।
ওকে, যা বুঝতে পেরেছি, তুই আজকে রিক্সায় তুলেই ছাড়বি, পকেটের দিকে হাত দিয়ে নিস, আর যাই করিস না করিস, চল রিক্সা ঠিক কর। আমি আসি,
পকেটটা এদিকে দিয়ে হাত দিতে বললি। আমাদের এবারের গন্তব্য বেইলি রোড এবং কাকরাইলের মাঝখানে শান্তিনগর এলাকায়।
ওকে, আরো একবার সুমন আর রেহান।
ইয়াপ, অ্যাজ ইউজুয়াল আমরা আরও একবার চলে আসলাম, আরও একবার ডর নিয়ে। আর ডরে অনেক অতিথি থাকে, আর তাদের কিছু স্টোরি থাকেই। আর আমরা কোথায় আছি না আছি সেটা তো আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। রাইট, এবং কার ঘটনা কি সেটা কি?
এই ঘটনা তো পানির মুখে অলরেডি অনেকটা জেনে গেছে, এবং আমরা আজকে যেটার জন্য এখানে এসেছি, আমরা আসলে সানির কথায় কতটুকু সত্যতা ছিল এবং আমরা আসলে কি এক্সপিরিয়েন্স করতে পারি, যারা আমাদের সাথে রয়েছে তারা কি এক্সপিরিয়েন্স করে আজকে, সেটা দেখার জন্য আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে আসা হয়েছে। প্রথমে আমি আর রেহান খুব একটা বিশ্বাস হচ্ছিল না যে এরকম জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে,
মানে জনবহুল জায়গায়।
ওকে, সেই জায়গা থেকে আজকে আমরা এই শান্তিনগরের এই বাসাতে আছি, এবং সানি যেই বর্ণনাটা আমাদেরকে গত সপ্তাহে দিয়েছিল হুবহু মিল পাচ্ছে আমরা সেই বর্ণনার সঙ্গে।
শুধু একটা জিনিস, মানে এই খটকাটাই সবারই লাগবে আমি জানি, এই ঘটনাতে ঢোকা মাত্রই কিন্তু একবারও মনে হয়নি যে এখানে অনেকদিন কেউ থাকে না।
একদম মনে হচ্ছে যে রিসেন্ট কয়েকদিন আগেও কেউ থাকছে। ওকে, যাই হোক, সেই ঘটনা, এই ঘরের এক্সপিরিয়েন্স কি হয় না হয় সেটা ধীরে ধীরে আপনারা সবাই জানবেন, এবং আমরা আরো বিস্তারিত আলোচনা করব এই বাড়িটা নিয়ে। আমরা নতুন নতুন কিছু ইনফরমেশন পেয়েছি এখানে এসে, তো সমস্ত কিছু আমরা শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তবে আমাদের সঙ্গে যাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যারা আজকে বসে আছেন, তাদের এক্সপিরিয়েন্সের দিকে এবার আমরা যাবার কি বলি। ওকে, ফার্স্টে আমরা যার কাছে যাব একটু, মানে ডর টিম এই প্রথমবারের মতো এমন একজন গেস্ট পেয়েছে, তো এটা আমরা না বলি, একটু আপনারা তার পরিচয়টা শুনলেই বুঝে যাবেন যে কেন আমরা একটু অন্যরকম বলছি,
একটু অন্যভাবে ইন্ট্রোডাকশন দিলাম।
রাইট, তো ফার্স্ট যে গেস্ট আজকে রয়েছে তার পরিচয়টা প্রথমে জানি। আপনার ভাই, আপনার নাম এবং কি করেন এতটুকু জানি প্রথমে।
আমি অপু ঘোষ, একটা প্রাইভেট ফার্মে জব করি।
ওকে, আর কোথায় থাকেন?
আমি কলকাতাতেও থাকি।
রাইট, সেই জন্যই আমি আর রেহান বলছিলাম যে এক্সক্লুসিভ কেন, কারণ হচ্ছে কলকাতা থেকে এই প্রথমবারের মতো আমাদের সঙ্গে যোগ দিয়েছে।
অন্যরকম একটা ব্যাপার, কলকাতা থেকে ডাউনলোড করে অনেকেই আমাদের প্রোগ্রাম শোনে, বাট এই পর্যন্ত চলে এসে নিজের ঘটনাগুলো শেয়ার করা, আমার মনে হয় ইটস সামথিং এলস ম্যান। ওই দিন বলতেছিলাম না আমরা যে একসময় হয়তো আমরা ওভারসিজ যাবো, ইন্টারন্যাশনাল প্লেসেস, হন্টেড প্লেসেস এ যাবো, বাট ইটস অলরাইট যদি ওভারসিজ ভাবে হন্টেড প্লেস গুলো আমাদের কাছে আসতে থাকে, উই হ্যাভ নো প্রবলেম।
রাইট, সো আমাদের দুজনের একটা কিউরিওসিটি আছে, যেটা হচ্ছে যে আপনি ডর সম্পর্কে জানলেন কিভাবে। আপনি কলকাতাতে থাকেন, কলকাতাতে নিশ্চয়ই আমাদের আর অন এয়ার হয় না ওখানে।
এক্স্যাক্টলি,
তো আপনি ডর সম্পর্কে কিভাবে জেনেছেন?
আসলে আমি ওই ফেসবুকে একদিন আপনাদের একটা প্রোগ্রাম দেখলাম।
আচ্ছা, পোস্ট দেখেছেন পেজে?
পোস্ট দেখলাম পেজে, তো আমি ডরের একটা ডাউনলোড লিংক পেলাম।
আচ্ছা,
আমার একটা কৌতূহল ছিল বলে আমি ওটা ডাউনলোড করে শুনলাম, তো বেশ ভালো লাগলো আমার প্রোগ্রামটা।
আচ্ছা,
ভালো লাগার ফলে আমি এখানে এসেছি, আজকে প্রায় 10 দিনের জন্য একটা ট্যুরে এসেছি বাংলাদেশ। এসেই আমি নক করলাম এবিসি কে যে আমার একটা স্টোরি আমি এদের কাছে পৌঁছতে পারি কিনা।
অনেক ধন্যবাদ যে অপু ভাই আপনি নক করেছেন আমাদেরকে, তা না হলে আমরা মিস করে যেতাম। এবং কলকাতাতেও যে আমাদের প্রোগ্রাম শোনা হয় এটা শুনে আমাদের আজকে খুবই ভালো লাগছে। ডর ফ্যামিলির যারা আছে সবাই নিশ্চয় আজকে প্রাউড ফিল করবে।
অফ কোর্স, আই এম শিওর, অফ কোর্স, কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে আমাদের সাথে জয়েন করেছে। কিন্তু কেন জয়েন করেছেন উনি, কোন ঘটনাগুলো উনি আমাদের সাথে শেয়ার করতে চায়, সেটার জন্য অপেক্ষা মনে হয় সবার সবচেয়ে বেশি।
রাইট, সো তাহলে আমরা আর অপেক্ষা না বাড়িয়ে আমরা ঘটনার দিকে চলে যাই। অপু ভাই, আপনি কোন ঘটনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চান আজকে?
আমার দুটো ঘটনা আমি বলবো আপনাদের সাথে। ফার্স্ট অফ অল যেটা, ওটা হচ্ছে গিয়ে আমি থাকি কলকাতায়, কলকাতার বাগুইআটি অঞ্চলে।
আচ্ছা,
তো আমাদের একটা বাড়ি কেনা ছিল আপনার আদিশক্তগ্রাম বলে একটা জায়গায়, ওটা হচ্ছে ব্যান্ডেল, হুগলি জেলা।
এটা কি মানে কলকাতা থেকে?
কলকাতা থেকে আপনার বাই ট্রেন, কলকাতায় বাই ইন্ডিয়াতে মেন আপনার ট্রান্সপোর্টটাই ট্রেন, তো ওখান থেকে আপনার বাই ট্রেন 1.5 আওয়ার।
আচ্ছা, 1.5 ঘন্টা সময় লাগে, দ্যাট মিন্স অনেক দূর,
অনেকটা দূরত্ব। তো সেখানে বিগত 15-20 বছর আগে আমাদের একটা বাড়ি কেনা আছে।
আচ্ছা,
আমরা সবাই কলকাতায় থাকার দরুন সেখানে আর আমরা কেউ থাকি না।
আচ্ছা, ওকে,
আর আমার অফিসও কলকাতায়, তো ওখানে বাড়িটা এতদিন ধরে ফাঁকা থাকার
মানে কি বাড়িটা পরিত্যক্ত অবস্থায়,
মানে একদম একদম কেউ নেই,
মানে কোনো মানে
একেবারে তালা বন্ধ অবস্থায় পড়ে আছে দীর্ঘ আপনার এই 15-20 বছর।
আচ্ছা,
তো হঠাৎ একটা পেপার্স এর একটু ঝামেলা দেখলাম, আমাদের যে লয়ার আছে তো উনি তখন আমাকে এই ব্যাপারটা নিয়ে বললো যে আপনি এক কাজ করুন, আপনাদের ওখানকার কিছু ডকুমেন্টের যে প্রবলেম গুলো আছে, লিগেল পেপারের প্রবলেম আছে, তো আপনি ওখানে স্টে করা শুরু করেন, ওখানে থাকতে শুরু করে দিলে
কোনো প্রবলেম হচ্ছিল কি?
প্রবলেমটা এটা হচ্ছিল যে অনেকদিন না থাকার ফলে আশেপাশের যে লোকজন গুলো ছিল তাদের একটু অত্যাচার শুরু হয়ে গেছে, মানে বাড়িটাকে জবরদখল করার মতো
এত বছর ধরে প্রপার্টি পড়ে থাকে,
এই একটা কারণে আমাকে কলকাতা থেকে ওখানটায় শিফট হওয়ার একটা প্ল্যান করতে হলো। তো আমি শুরুর দিকে মোটামুটি ওই সপ্তাহে একদিন দুদিন এরকম করে করব প্ল্যান করে রাজিও হয়ে গেছি, কারণ যাই হোক একটা পৈতৃক সম্পত্তি হাতছাড়া করতে দেওয়া যায় না। তো হলো কি, যখন গিয়ে পৌঁছলাম ওখানে, তো একদমই অন্যরকম একটা জিনিস আমার মানে চিন্তার বাইরে, শহরে থাকা মানুষ তো, তো যখনই গেছি একদম জঙ্গল টঙ্গল হয়ে মানে বিচ্ছিরি একটা অবস্থা,
স্বাভাবিক একটা বাড়ি যদি 15-20 বছর যাবত যদি এইভাবে পড়ে থাকে পুরো তো জঙ্গল হয়ে যাওয়ার কথা।
হ্যাঁ, এইরকমই অবস্থায় হয়েছিল। তো করলাম আশেপাশের 2-3 জন লোক নিয়ে ওটাকে একটু পয় পরিষ্কার করে যেন বাসযোগ্য হয় আর কি, এরকম একটু করার চেষ্টা করলাম। তো মোটামুটি হলো, আমি থাকতে শুরু করলাম, একদিন দুদিন এরকম থাকি। তো এর মধ্যে একটা ঘটনা এরকম
দুদিন বলতে মানে কি
মানে সপ্তাহে
সপ্তাহে দু এক দিন করে ওখানে একটু একটু করে
থাকা শুরু করলাম।
ওকে, আর বাকি দিনগুলোতে
কলকাতায় থাকি।
ওকে,
আসলে আমাদের স্যাটারডে সানডেটা অফ থাকে, তো আমি ওই দিনগুলো চেষ্টা করি যে ওখানে কাটিয়ে দেন আবার যেন মানডে থেকে অফিসটা করতে পারি।
আচ্ছা আচ্ছা,
তো ওই যে গ্রাম খুব সুন্দর একটা গ্রাম, আর লোকজন বলতে খুবই কম, জনবসতি নেই বললেও চলে। ওর পাশ দিয়ে আপনার অনেক বড় একটা হাইওয়ে আছে, কিন্তু খুব পপুলার না এখন অব্দি, সেরম ভাবে এর মধ্যে যান চলাচল খুব একটা নেই। আর এখানকার হচ্ছে স্টেশন থেকে আমাদের বাড়ির যে ডিস্টেন্স, আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে পরে 30 মিনিটের মতন লাগবে।
আচ্ছা,
তো ওখানকার মানুষের লোকাল ট্রান্সপোর্ট বলতে সাইকেল।
আপনি বললেন যে ট্রেন হচ্ছে আপনাদের প্রধান বাহন, ট্রেন স্টেশনে আপনি যখন আপনার গ্রামে নামেন, ঠিক ট্রেন স্টেশন থেকে আপনার বাড়িতে যেতে
হাঁটা পথে
30 মিনিট।
ওকে,
এবার এই যে জায়গাটা, এই জায়গাটা যাওয়ার জন্য এবার প্রত্যেকেই কিছু না কিছু আপনার সাইকেল কেউ বাইক পার্সোনাল ট্রান্সপোর্ট ছাড়া একটু কষ্টকর ব্যাপার হয়ে যায়। এবং ট্রান্সপোর্ট আছে, অটো বা বাস সকালবেলা 7টা থেকে রাত্রির 8টা অবধি পাবেন, এরপর এদের পরিষেবা থাকে না কারণ লোকজন নেই। যখন আমি প্রথম সপ্তাহে যাচ্ছিলাম তো ঠিকঠাক ছিল, সেকেন্ড সপ্তাহে আমি যখন যাই তখন আমার একটু দেরি হয়ে গেছিল, মানে 10:30-11 এরকম একটু টাইম হয়ে গেছিল। তো ওই দিক দিয়ে যখন আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, মানে ওই রাস্তাটা এমন অনেক চড়া রাস্তা,
তার হাইওয়ে যেহেতু
এবার তার পাশটা এরকম কলা বাগান, তারপর আপনার হচ্ছে যে মাঝখানে একটা ছোট্ট মাজারের মতন আছে, লোকজন আমি কখনোই ওখানে দেখিনি কিন্তু আছে। আর হচ্ছে যে পুরো অন্যান্য যেই বনের যে গাছগুলা এগুলো দিয়ে একদম পুরো ভর্তি, শুধু ওই হাইওয়ে ধরেই আপনাকে যেতে আসতে লাগে।
দ্যাট মিন্স হচ্ছে যে ওই জায়গা পোর্শনটার কথা বলছেন, ওখানে আশেপাশে কোনো জনবসতি
নেই, মানুষজন কোনো বাড়ি ঘর কিছু নেই, কিছুটা খোলা মাঠ অংশ পড়ে আছে আর বাকিটাই বন আর জঙ্গল, এই হচ্ছে অবস্থা। তো যাচ্ছিলাম সেদিনকে সাইকেল করে,
কয়টা বাজবে তখন?
তখন আপনার ধরে নিন এই 10:45-11 এরকম কিছু একটা টাইম হবে, মানে একদম নীরব, একটা লোকও নেই রাস্তায়। যাওয়ার সময় হঠাৎ আমার মনে হলো যে এই বাজারটা পার করে কলাবাগানটার এখানে যখন এসছি তখন আমি একটা শব্দ শুনতে
পেলাম
পাশ থেকে।
আচ্ছা,
বাগানের এখান থেকে মনে হচ্ছে যে একটা চিৎকার আসছে আমার নামে, আমি একটু ভয় পেয়ে গেছি।
আচ্ছা,
ভালোই ভয় পেয়ে গেছি।
চিৎকারটা কি যথেষ্ট জোরে ছিল?
চিৎকারটা বেশ ভালো রকম জোরে ছিল।
আচ্ছা,
তো এইটা যখন শুনলাম আমি একটু ঘাবড়েও গেছি, তো আমি সাইকেল করছিলাম, তো ওই সাইকেলিং করতে করতে আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম, তো যতই স্পিড বাড়ছে তখন আমার মনে হতে লাগলো যেন চিৎকারের শব্দটাও আমার সাথে সাথে আসছে এবং তার মাত্রাও বাড়ছে।
চিৎকারটা মানে বন্ধ হয়নি, চলছে?
বন্ধ হয়নি, কন্টিনিউ চলছে, এবং তার আওয়াজের জন্য আমি এত ভয় পেয়ে গেছি মানে বলার মতন।
তারপর
তখনই আমি একটু মানে এটা লাকিলি হয়তো পেয়ে গেছি, আমি তখনই লক্ষ্য করলাম যে একটা মাল বহনকারী ট্রাক অ্যাট দ্য সেম টাইম আমার পেছন থেকে আসছে।
আচ্ছা,
ওই লাইটের আলোটা পেয়ে আমি একটু সুস্থ হলাম, দেন আমি সাইকেলিংটা আরো স্পিড বাড়িয়ে দিলাম, দিয়ে আমি বাড়ি ঢুকে গেছি। তো ওই অবস্থাটা আমি পরের দিনকে পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করলাম যে এইরকম বিষয়টা কি,
এটা কি আপনি একদিন পেয়েছেন নাকি?
এইটা আমি মানে প্রায় আপনার 3-4 দিন পেয়েছি।
একই জায়গা থেকে।
আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি, যখন আমি আরো অন্য কারো সাথে যাচ্ছি, দুজন তিনজন একসাথে যাচ্ছি, তখন আমি এটা পাচ্ছি না।
আপনি ওই সময়টাতে একা যদি,
যখনই আমার একটু ফিরতে দেরি হয়ে যাচ্ছে, মানে আমার কলকাতায় অফিস, আমার এই প্রবলেমের কারণে আমাকে এখানে শিফট হতে হয়েছে, তো ওখান থেকে যখন রাত্রিবেলায় ফিরতে লাগে, কানেক্টিং ট্রেনের যে গন্ডগোলটা আছে, ধরুন আমি একটা ট্রেন কোনো কারণে মিস করে গেলাম, তো আমাকে 1 ঘন্টা ওয়েট করে থাকতে লাগে, ওই গ্যাপটার জন্য দেরিটা হয়ে যায় আমার ফিরতে।
আচ্ছা,
ওইটা দেরি হয়ে যাওয়ার কারণে তখন আমি একা হয়ে যাই। এই প্রবলেমটা আমার সাথে এই 3-4 দিন এরকম হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম পাশের বাড়ির যারা আছেন তাদের,
তারপরে জবাব কি পেলাম?
তো সেখান থেকে জবাব পেলাম যে ওই রাস্তাটি এমনিতে খুব খারাপ রাস্তা,
আচ্ছা,
মানে চুরি ছিনতাই ডাকাতি এই ধরনের একটা ব্যাপার ছিল, তো এগুলা করতে গিয়ে মোটামুটি দু একটা মার্ডারও হয়েছে
ওই জায়গাতেই।
তো ওইটা শোনার পর থেকে আমি ওই রাস্তাটা একটু অ্যাভয়েড
করেন আর কি। আচ্ছা, ওখানে গ্রামবাসীরাও কি এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে?
হ্যাঁ, ওনাদের কাছে আমি শুনেছি,
ওনারাও এরকম চিৎকারের ইয়ে পেয়েছে।
এইটা ওনাদের কাছ থেকে শোনার পরে এবং আমি মানে নিজের সাথে হওয়ার পর থেকে আমি পুরোপুরি এখন অ্যাভয়েড করছি ওই রাস্তাটা, কিন্তু যদি আমি মোটামুটি আপনার ধরে নিন 8:30-9:00 মধ্যে চলে আসি,
তখন আর প্রবলেমটা হয় না। এবং চেষ্টা করি আমি যেন এই টাইমের মধ্যে চলে আসতে পারি।
তার মানে আমরা বলতে পারি যে এখন আপনি অনেকদিন ধরে ওই ওই সময়তে যান না, অ্যাটলিস্ট ওই রাস্তাটা।
আমি ওই সময়,
তার মানে সেই চিৎকারের এক্সিস্টেন্স এখনো হয়তোবা আছে,
হয়তোবা আছে। আর যেটা বুঝলাম চিৎকারটার ধরন থেকে, যে উনি যখন বললেন যে যখন উনি দু তিনজন সাথে যায় তখন কিন্তু এই চিৎকারটা উনি শুনতে পান,
শুনতে পায়।
আবার গ্রামবাসীরা ঠিকই শুনেছে, কেউ না কেউ নিশ্চয়ই তারাও তখন
একাই ছিল। দেখুন তো ওখান দিয়ে কেউ একা যাতায়াত করলে,
একা তাও আবার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে,
সময় আছে।
আটটা সাড়ে আটটার মধ্যে যদি কেউ যায় ওখানে তখন কিন্তু কোনো সমস্যা নেই,
সমস্যা নেই।
যখনই দশটার উপরে বেজে যাচ্ছে, রাত গভীর হচ্ছে, তখনই এই ঝামেলাটা দেখা দিচ্ছে।
রাইট, সো দ্যাট মিন্স হচ্ছে আমরা জানি না আসলে ওইটার কি এক্সিস্টেন্স এখন কতটুকু আছে কতটুকু নাই, যেহেতু আপনি আর ওই সময়ে ওখান দিয়ে যান না। দ্যাট মিন্স আমরা ধরেই নিতে পারি হয়তোবা মানুষজনকে কিছু বলতে চাইছে নাকি অন্য কিছু বুঝাইতে চাইছে। আমি
আসলে না, মানে এই জিনিসটা আমি দেখলাম দোস্ত, মানে এক একটা সত্যি কথা বলতে এক এক বর্ডার ক্রস হলে এগুলোর ডেফিনেশন চেঞ্জ হয়।
সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতির। আপনারা সবাই শুনছেন দর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে যারা আমাদের গেস্ট হয়েছেন, অপু, আনোয়ার, ইয়াসিন, সত্যেন এবং ইকবাল, আমরা ঠিক তিন মিনিট পর আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসব। দর তিন মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি দরে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে লিসনারদের মধ্য থেকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন, অপু, আনোয়ার, ইয়াসিন, সত্যেন এবং ইকবাল, প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনারা আসতে চান, আপনাদের জীবনে ঘটে যাওয়া নানা ভয়াবহ ঘটনা লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে সরাসরি চলে আসতে পারেন আমার ফ্যান পেজে, আপনাদের স্টোরিটা বলে ফোন নম্বর দিতে পারেন, আমি আরজি কিবরিয়া সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর একটি পদ্ধতি হচ্ছে ফোন করা, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। চলুন আবারও ফিরি সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
সেই চিৎকার গুলো কি আসলে মানুষজনকে কিছু বলতে চাইছে নাকি অন্য কিছু বুঝাইতে চাইছে? আমি
আসলে না, মানে এই জিনিসটা আমি দেখলাম দোস্ত, মানে সত্যি কথা বলতে এক এক বর্ডার ক্রস হলে এগুলোর ডেফিনেশন চেঞ্জ হয়। ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা আছে, মানে টোটাল এশিয়া যদি আমি ধরি, এখানে এশিয়ার মধ্যে আবার জাপানটাকে আমার বাদ দিতে হবে। জাপান বাদ দিয়ে এশিয়া ধরলে দেখা যায় যে এগুলোকে সবসময় নেগেটিভ মাইন্ডে, অনেক সময় পজিটিভ মাইন্ডেও নেওয়া হয়। কিন্তু জাপানের ক্ষেত্রে যদি আবার জাপানের ডেফিনেশনে তুই যাস, তাহলে ওরা ধরেই নেয় যে কোনো জায়গায় খুন বা এই ধরনের কিছু হলে সেখানে একটা মানে প্রতিশোধ জিনিসটাকে যদি আমি একটা নাউন হিসেবে ধরি, একটা মানুষ হিসেবে ধরি, সেটা নাকি জীবিত থাকে। ওই এনভায়রনমেন্টটা নাকি সবার ক্ষেত্রেই ওই প্রতিশোধটা নিতে চায়, যেই যাক ওই এলাকাটাতে তাকেই ওই ফিলিংসটা দিতে চায় যে দেখো আমি কি পরিমাণ কষ্ট পেয়ে চলে গেছি বা যেতে হয়েছে।
সেটাই আমি বলছিলাম যে এখানেও কি এই ধরনের কোনো কিছু হতে পারে,
এরকম হতে পারে। আবার দোস্ত তোকে একটা ঘটনা শুনেছিলাম অনেক আগে, আমার এক কাজিনের কাছ থেকে শোনা গল্পটা, যে একটা জায়গা থেকে সবসময় শব্দ পেত, এক সময় দেখলো যে ওইখানেই পানি ট্যাঙ্কের নিচে একটা লাশ, ঠিক আছে। ওই লাশটা উদ্ধারের জন্য লাশটা যখন একবার পাওয়া গেছে, তারপর থেকে আর ভয়ও দেখায়নি কেউ, প্রবলেমও হয়নি। তার মানে কি, ওই লাশটা হয়তো বা চাচ্ছিল কোনোভাবে নিজেকে রিভিল করতে যে আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। সো হাউ ডু ইউ নো হুইচ ওয়ান ইজ পজিটিভ অর হুইচ ওয়ান ইজ নেগেটিভ?
আর একটা ঘটনা তোর মনে আছে, সাদ্দাম বলেছিল তার বাবার একটা ঘটনা, নামাজ পড়তে যাওয়ার সময় কোন একটা লাশের দিকে উনি চলে গেছিলেন, লাশ ওনার সাথে দেখা দিয়েছিল। এরকম ঘটনা ঘটে, হয়তো অনেক সময় এগুলো কোনো কিছু বলতে চায় যেটার ভাষাটা হয়তো আমাদের কাছে, তো যাই হোক জানি না আমরা এটা কি ছিল আদৌ। তো আপনি বলেছিলেন যে আরো একটা ঘটনা, দুটো ঘটনার কথা বলেছিলেন আপনি, দ্বিতীয় ঘটনাটা কি?
ওটা আমার বাড়িতে,
যে বাড়িতে আপনি থাকেন,
যে বাড়িতে থাকা শুরু করেছি,
কিরকম
আমার বাড়িতে ওটা এরকম ছিল, যখন আমি রাত্রিবেলায় ধরুন আমার ডিনার কমপ্লিট করে যখন ঘুমোচ্ছি, তো হঠাৎ একদিন মনে হচ্ছে, তখন সবে কদিন হবে আপনার ওই 10-12 দিন হবে, তখন আমি থাকতে শুরু করেছি।
আচ্ছা,
তো হঠাৎ একদিন রাত্রিবেলায় মনে হচ্ছে আমার বারান্দাতে কেউ একজন হাঁটাহাঁটি করছে। তো আমার উঠে গেছি, আমি উঠে গিয়ে হঠাৎ চিন্তা করলাম যে কে হতে পারে, কেউ তো এখানে আসার নেই, কারণ আমার বারান্দাটা এমন একদম গ্রিল করা আছে, দুদিক থেকেই গ্রিল করা আছে, এবং বাইরে
বারান্দাতে কেউ ঢুকতে পারবে,
কেউ ঢুকতে পারবে না, ওটা তো কোনো চান্সই নেই, এবং বাইরে যে আমার পুরো পাচি দেয়া আছে তার মধ্যে গ্রিল দেয়া, তালা
দেয়া, পুরো বাড়ি বাউন্ডারি করা, তার সঙ্গে গেটে তালা দেয়া, তার উপর বারান্দাতেও হচ্ছে তালা দেওয়া, বারান্দাতেও ঢুকতে পারবে না,
কেউ ঢুকতে পারবে না। তো তখন আমি বুঝলাম যে হয় নতুন জায়গায় এসেছি, আমি হয়তো আমার মনের একটা ভুল কিছু ধারণা, তো ঠিক আছে আমি ঘুমিয়ে পড়েছি। তো ওই জিনিসটা এমন হলো যে ওর পরের দিনকেও আমার একদম সেম টাইমে একই জিনিস হলো, আমার মনে হচ্ছে কেউ একটা হাঁটাহাঁটি করছে।
এটা ঠিক কয়টার সময় রাতে?
ওটা হয়ে গেছে প্রায় ধরুন দেড়টা নাগাদ, ঘুমের ঘর থেকে জেগে যাচ্ছি হাঁটার আওয়াজ শুনে।
যথেষ্ট জোরে শব্দ হচ্ছে,
বেশ ভালো রকম ভাবে। এবং তৃতীয় দিন যেটা হলো, তৃতীয় দিন একদম আমার যে পাশের রুমটা আছে, আমার ওই পাশের রুমটাতে মনে হচ্ছে কিছু নড়াচড়ার আওয়াজ। যখন আমি আওয়াজ শুনতে পাই পাশের রুমটা, মাঝখানে দরজা খুলে আমি ঢুকি, তো তখন গিয়ে লাইট জ্বালিয়ে দেখি কেউ নেই, আর কোনো জিনিস যা যা যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবেই আছে, কিছু নেই। তো আমি এসে শুয়ে পড়ি, তো শুয়ে পড়ার পরে আবার আমি,
আচ্ছা আপনি বললেন যে বারান্দায় আপনি হাঁটাহাঁটির শব্দ পেয়েছিলেন, কোনো কিছু দেখতে পেয়েছিলেন ওখানে?
না, ওখানে আমি ওই তখন তো কিছু দেখতে পাইনি, আমি চেষ্টা করছিলাম দেখার মতন কি পাই কিনা বা কেউ হাঁটছে কিনা। এটা হচ্ছে গিয়ে আমার, আমি ভয়ের চোটে তো দরজা খুলিনি, আমি জানলা দিয়ে একটু চারটে পায়ের আমার জানলা, তারপরে হচ্ছে দরজা, একটা পায়ে আমি একটুখানি খুলেছিলাম, আর ভেতর থেকে বারান্দার লাইট অন করে, আমি কিছু দেখতে পাইনি। তো দেখতে পাইনি
তখনও কি, মানে আপনি যখন দেখছিলেন যে বারান্দাতে কিছু নাই, শব্দটা কি পাচ্ছিলেন তখনও?
শব্দ শোনা যাচ্ছে, আমার ভয়ের কারণটাই ওটা।
আমি শব্দ বলতে পারছি যে যখন আমি দেখছি যে বারান্দাতে কিছু নাই, অথচ বারান্দা থেকে শব্দ আমি পাচ্ছি যে কেউ হাঁটতেছে কন্টিনিউ, মানে অদ্ভুত। তারপর
আমি আপনার আধ ঘন্টা 40 মিনিট পর আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বেরোই, আমার হাতে টর্চ নিয়ে আমি বেরোই দরজার ওয়াশরুমটা যেতে লাগে, আপনার বললাম যে বারান্দায় গ্রিল, তো আমার ডান পাশে একটা গেট আর বাঁ পাশে একটা গেট, দুটোই লক করা থাকে, তো আমার ওয়াশরুমে যেতে গেলে বাঁ দিকের যে গেটটা ওটা দিয়ে যেতে লাগে, তো আমাকে বেরোতেই হবে। আমি বেরিয়েছি, বারান্দায় বেরোতেই আমি একদম চমকে গেছি, উঠোনের যে আমার গাছগুলো লাগানো আছে ওখানে আমার মনে হচ্ছে কেউ হাঁটাহাঁটি করছে,
দেখতে পাচ্ছি না,
আমি দেখতে পাচ্ছি কেউ একজন হাঁটছে, মানে অদ্ভুত একটা জিনিস, আমার মানে শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং সব থেকে অদ্ভুত যেটা, সেটা হচ্ছে উনি একটা গাছ থেকে আরেকটা গাছ এই ডিস্টেন্স টুকুর মধ্যেই হাঁটছে, এর বাইরে না। আমি খুব ওনাকে স্পষ্ট কিছু দেখতে
পাইনি,
মানুষ যে আছে সেটা বেশ ভালো রকম ভাবে বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা অনেকটাই আমাকে ভয় পাইয়ে দিয়েছিল, আমি সাথে সাথে আবার আমার রুমে ঢুকে গেছি, আমি আর সেদিনকার মতো বাইরে বেরোতেই পারিনি। তো পরের দিন থেকে আমি কলকাতায় ফিরে এসেছি, আমার আর ওখানে
থাকার
ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো পরের দিন কলকাতায় ফিরে এসেছি, ফিরে এসে আবার 7 দিন পর গেছি, যাওয়ার পরে আশেপাশে যারা আমাদের আছেন তাদের সাথে অনেক রকম আলোচনা করে জানা গেছে যে এত বছর ধরে পড়ে আছে, আর আমরা তো হিন্দুরা যারা একটু পুজো টুজো এই সমস্ত ব্যাপারগুলোকে খুব মানি, তো ওনারা বললো যে আপনারা একটু পুজো টুজো করে এটা থাকা শুরু করে দিন, তাহলে আশা করি এই ধরনের প্রবলেম গুলো মনে হয় হবে না। তো তখন আমরা পন্ডিত এনে এই পুজো টুজো করিয়ে থাকতে শুরু করলাম, এখন তো প্রায় 2 মাস যাবত আর কোনো এই জিনিসটা আর আমি পাচ্ছি না, কিন্তু ওই দিনকে যা পেয়েছিলাম এটা আমার জীবনের সব থেকে কঠিন একটা অভিজ্ঞতা।
আপনি
যা ডেসক্রিপশন দিলেন শুরুতে যে বাড়ির আশেপাশের টোটাল যে অবস্থাটা, ওখানে তো এরকম কিছু না দেখলেও এমনি গা ছমছম করে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক। আর আসলে এই ব্যাপারটা হয়তো এই কারণে ছিল না, যেহেতু আমরা সুদূর থেকেই একটু শহরের মানুষ, তো আমরা করতে চাইনি, আমি তো যখন বিশ্বাস করতে চাইনি হয়তো তার জন্য আমাকে একটু বেশি।
আসলে এরকম ঘটনার সামনে যত আধুনিক মানুষই পড়ে যাক না কেন, তখন আর বিশ্বাস না করে উপায় থাকে না।
এক্স্যাক্টলি, কারণ ঘটনাগুলো আরো বেশি আধুনিক। আমি যদি খুব সাইন্টিফিক ভাবেও যদি কেউ আমাকে বলতে যায়, তাহলে আমি বলবো যে এই লোকটা সাইন্টিফিক লজিক দিয়ে কিভাবে এই বারান্দায় আসে আপনি প্রমাণ করে দিন, আমি আর ভয় পাবো না।
তাই না, কোন লজিক
যদি সায়েন্সের থ্রুতে করে থাকে তাহলে এত অ্যাডভান্স সায়েন্স আমরা জানি না।
হ্যাঁ,
তারপরে এখন আপনি কি করেন, এখন কি ওইখানে থাকা হয়?
এখন এখন আমি থাকি ওখানে, এখন আমি দুমাস যাবৎ আমি ওখানে থাকা শুরু করে দিয়েছি, কন্টিনিউ করি ওখান থেকেই। আমার বাড়ির প্রবলেমটা আর হয় না, কিন্তু ওই রাস্তার ভয়টা আমার মধ্যে এখনো কাজ করে।
আপনি ওই সময়টা এখনো ওই রাস্তাটা আর কখনো সময় যান না,
ওটা আমার মধ্যে এখনো কাজ করে,
এই ভয়টা আছে আমার মধ্যে। আমার কি মনে হয়, আমার ধারণা
সুমনা রেহান কি যাবে নাকি?
আসুন, আপনারা আসুন, ভালো লাগবে। আমি যদি আর দেখি,
দেখা যাক, আমরা যদি কখনো ওভারসিজ যাওয়ার চিন্তা ভাবনা, হয়তো চিন্তা ভাবনা তো আছেই, দেখা যাক
যদি সুযোগ হয় তাহলে অবশ্যই একবার যাব। আর ঘটনাগুলো মানে অনেকেই আমাদের কাছে অনেক রকম অনেক ঘটনা বলে, কিছু ঘটনায় হয়তো বিভৎস কিছু মানুষের বা মানুষরূপী কোনো কিছুর অনেকটা সিম্বলিজম থাকে বা এই ধরনের কিছু দেখে যেটা দেখলে যে কেউই ভয় পেতে পারে এই ধরনের। বাট আপনার যেই ঘটনাগুলো যেগুলো আপনি শেয়ার করলেন সেগুলোর মধ্যে কিন্তু আসলে প্রচন্ড পরিমাণে আতঙ্ক বিরাজ করে।
আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘটনাগুলোর প্রমাণ আমরা অনেক পাচ্ছি যে আসলে কোনো একটা আবাসস্থল যদি খুব মানে আনিস অবস্থায় পড়ে থাকে আসলে কেউ না কেউ থাকতে শুরু করে। একটা ঘটনা আমি বলি যে সেটা হচ্ছে পাকিস্তানের খুব সম্ভবত পেশোয়ারে কিংবা করাচিতে একটা ফোর্ট আছে। ফোর্টটা এটা ফোর্ট বলা ঠিক হবে না, যেটা হচ্ছে যে ধর আগের দিনের বাড়িগুলো যেমন থাকতো অনেক বড় সড়ো, শুধু সিমেন্টের আর ইটের, সিমেন্ট না, তারা কি যেন ইট আর চুনা ইউজ করে যে বাড়ি বানাতো। তো পাকিস্তানের খুব সম্ভবত করাচিতে এটা এরকম একটা বাড়ি আছে যে বাড়িটা হচ্ছে একদম বাউন্ডারি করা। ওখানে মনে কর যে দরজা যেগুলো আছে দরজা জানালা সব ইট দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, যে ওই লোকাল এরিয়ার মানুষজন যেটা ধীরে ধীরে অস্তিত্ব টের পেয়েছে যে আগে এইখানে একটা ফ্যামিলি ছিল, যেটা হচ্ছে 47 এ হয়তো যখন ডিভাইডেশন হয়েছে একটা ফ্যামিলি এখান থেকে আর কি শিফট হয়ে পাঞ্জাব চলে যায়, তখন থেকে এই
বাড়িটা খালি
খালি ছিল। তো একটা পর্যায়ে ওখানকার মানুষজন খেয়াল করলো যে ওখানে মানে কিছু হয়তো কেউ কিছু থাকছে, মানে যারা পরবর্তীতে যে এটা দখল করে থাকার চেষ্টা করেছে তারা দেখছে যে ওখানে প্রবলেম হচ্ছে, যে আজকে এই জিনিসটা এখানে রাখছে কিন্তু এখানে থাকছে না, ওখান থেকে ওখানে চলে যাচ্ছে। তো এক এক করে অনেকেই এটা ট্রাই করেছে কিন্তু কেউ এটার কোনো কিছু ইয়ে পাচ্ছে না। তো একটা পর্যায়ে তারা যেটা টের পেলো এবং বিশ্বাস করে এখনো যে ওখানে জিনরা বসবাস করে, তো সেই জন্য করেছে কি তারা ওখানে বসবাস ছেড়ে, এটা এমন হয়েছে তুই ওই বাড়িতে যদি যেতে চাস তোকে মই দিয়ে ডিঙিয়ে বা কোনো না কোনো ভাবে ডিঙিয়ে তারপর যেতে হবে, মানে নর্মালি এন্ট্রেন্স নাই, একদম ব্লক করে দেওয়া হয়েছে এন্ট্রেন্স গুলো, শুধুমাত্র এই ভয়ের জন্য ব্লক করে দেওয়া হয়েছে।
একটা শহর, ওয়াদিয়া মানে হচ্ছে শহর আর জিন মানে তো তুই জানিস শহরটার নামকরণই হয়েছে এটার উপরে, ওয়াদিয়া জিন। সেখানে কিছু রাস্তা আছে যেই রাস্তায় একেবারেই ঢালু না, বরং উল্টো দিক থেকে তুই বলতে পারিস যে হাই উপর দিকে চলে যাবে এমন রাস্তায়। এখানে ইউটিউবে প্রচুর ভিডিও পাবি, কোন রকম গাড়ি অ্যাক্সেলারেট করার প্রয়োজন পড়ে না, একা একা যায়। এবং এমনও কিছু রাস্তা আছে ওখানে যেখানে পানি ফেললে পানি যেখানে নিচে নামে আসার কথা সেখানে উপর দিকে চলে যায়। তো এই শহরটা নিয়ে কিছু ঘাটাঘাটি আছে, তারপরে দেখলাম তো অনেক বাসা, আজকেও একটা বাসার ভেতরে আছি। পুরো একটা শহর যদি হন্টেড হয় তখন কি অবস্থা হয়, এটা আমাদের শ্রোতারা একটু ঘাটাঘাটি করুক।
এরকম ঘটনা আছে, জাপানে একটা সিটি আছে, সেই সিটিটা মানে ঘোস্ট সিটি নামে পরিচিত হয়ে গেছে এখন। তো যাই হোক, এগুলো নিয়ে আজকে আর আমরা বলবো না, ধীরে ধীরে আপনাদের কাছে এগুলো আমরা শেয়ার করে দিই। তো আরো একবার আমরা ধন্যবাদ জানাতে চাই অপু ভাইকে, যে মানে শুধু কলকাতা থেকে বাংলাদেশে এসেছে এবং ডরে জয়েন করেছে। আজকে আমরা বলতে চাই এখান থেকে, যারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, ডরে আপনাদেরকে অলওয়েজ আমরা ওয়েলকাম করার জন্য অপেক্ষা করব।
এক্স্যাক্টলি, অলওয়েজ অলওয়েজ, আর যেখান থেকেই পারেন না কেন ডর যদি শুনেন তাহলেই আপনি ডর টিমের অংশ হয়ে গেলেন এবং আমাদের সাথে যোগাযোগ করার সবগুলো মাধ্যম আপনাদের খুব ভালোভাবে জানা আছে।
তো অনেক ধন্যবাদ অপু ভাই যে আমাদের এই জার্নিতে আসার জন্য।
থ্যাংক ইউ অপু ভাই,
আপনাদেরকেও ধন্যবাদ।
ডরে তো অনেক অতিথি আসে, আর আজকে যিনি এসেছেন অনেকের সাথে সেটা হচ্ছে আমাদের আনোয়ার ভাই। আনোয়ার ভাইয়ের সম্বন্ধে একটাই স্পেশাল কথা জাস্ট বলে নিতে চাই, যে ডরে অংশগ্রহণ করার জন্য যথেষ্ট কাঠখড় পুড়িয়েছেন তিনি। তো আমরা সেভাবেই আশা করব যে হয়তোবা হয়তোবা আমরা জানি না হয়তোবা ততটা ভয়ঙ্করই হবে আনোয়ার ভাইয়ের গল্পগুলো, কি বলিস সুমন?
আমরা জানি না কার কাছে কতটুকু ভয়ঙ্কর লাগবে, কিন্তু উনি যেহেতু ফেস করেছে ওনার কাছে ডেফিনেটলি অনেক ভয়ঙ্কর হয়েছে। সো দ্যাটস ওয়াই উনি অনেক কষ্ট করে আমাদের টিমের সাথে যোগাযোগ করে তারপর এই জার্নিতে যুক্ত হয়েছেন। তো প্রথমে আমরা অনেক ধন্যবাদ জানাই আনোয়ার ভাইকে। আচ্ছা আনোয়ার ভাই কি করেন আপনি?
জি আমি একটা ছোটখাটো জব করি।
জব করেন, ওকে। তো আনোয়ার ভাই প্রথম যে এক্সপিরিয়েন্সটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, এই ঘটনাটার মুখোমুখি আপনি কবে হয়েছিলেন, কতদিন আগের ঘটনা এটা?
জি আমি 1997 সালের মাঝামাঝি অবস্থা ওই সময় আমার সাথে এই ঘটনাটা ঘটে।
তাহলে আমরা শুনি ঘটনাটা শুরু থেকে শুনি যে কি হলো।
ঘটনাটা আমি চট্টগ্রাম থেকে আমি বাড়িতে আসছিলাম, তখন রাতের প্রায় 3:30। তখন আমি আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা। যে আমি নাঙ্গলকোট তখন ট্রেনে আসছিলাম, নাঙ্গলকোট এসে নামছি ট্রেনে, ওখান থেকে আমি বাড়িতে আসব। নাঙ্গলকোট থেকে রিক্সা করে আমি আসছি আমাদের ইউনিয়ন হেঁসাকাল বাজার বলে, ওইখান পর্যন্ত আসার পর এখন আমি আর বাড়িতে আসতে পারতেছি না, কোনো লোক নাই। আমি ভিতর থেকে অনেক ভয় পেতেছি এত রাত্রে। তারপর আমি আস্তে আস্তে বাজার থেকে পার হলে একটা ব্রিজ পড়ে, বড় ব্রিজ।
আচ্ছা,
ওই ব্রিজটা পারে আমি নিচে নামছিলাম, ব্রিজটা উঁচু, তো আমি পারিয়ে নামছি। নামার পরে আমাদের ওই রাস্তাটা অনেক উঁচু, তখন নিচে জমিন গুলা অনেক নিচে জমিন।
আচ্ছা,
ওই জমিনের মধ্যে একটা শব্দ পাইতেছিলাম যে বাচ্চার আওয়াজ কানতেছে।
ওকে,
এখন আমি
আপনি কি তখন রাস্তায় হেঁটে যান?
জি জি আমি হেঁটে সামনে এগোচ্ছিলাম।
তখন হচ্ছে রাত প্রায় 3:30
প্রায়। আমি তখন শুধু একটা ঘড়ি ছিল আমার হাতে, তখন আমি আলো সিস্টেম ছিল, আলোটা আমি অন করে দেখলাম যে রাতের 3:30।
তারপর কি হলো?
তখন আমি আওয়াজটা শুনে ভাবলাম এত রাত্রে বাচ্চার আওয়াজ।
ডর মানে ভয়।
আরো একটি বিরতি সময় হয়ে গেল, ফিরে আসব ঠিক রাত 12:00 বাজার সঙ্গে সঙ্গে। রাত 12:00 মানে ডরের জন্য মোক্ষম সময়। রেসিপিটা আরো একবার মনে করিয়ে দিব, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শোনা শুরু করলেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আরজে কিবরিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং সাউন্ডে কাজ করেছেন লোবান। আজকে যারা আমাদের গেস্ট হয়েছেন অপু, আনোয়ার, ইয়াসিন, সত্যেন এবং ইকবাল। প্রিয় শ্রোতা, ডর সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হল ভয় উপভোগ করবার জন্যে, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্য। পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা রেসিপিটা বলে দিচ্ছি। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি। পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর, এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন গৃহ অনুষ্ঠান ডর, এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
আমাদের ওই রাস্তাটা অনেক উঁচু, তখন নিচে জমিন গুলা অনেক নিচে জমিন। ওই জমিনের মধ্যে একটা শব্দ পাইতেছিলাম যে বাচ্চার আওয়াজ কানতেছে।
ওকে,
এখন আমি
আপনি কি তখন রাস্তায় হেঁটে যান?
জি জি আমি হেঁটে সামনে এগোচ্ছিলাম।
তখন হচ্ছে রাত প্রায়
3:30 প্রায়। আমি তখন শুধু একটা ঘড়ি ছিল আমার হাতে, আলো সিস্টেম ছিল, আলোটা আমি অন করে দেখলাম যে রাতের 3:30।
তারপর
তখন আমি আওয়াজটা শুনে ভাবলাম এত রাত্রে বাচ্চার আওয়াজ আসবে। এরপর বাইরের দিকে ঘুরে দেখলাম যে বাচ্চা একটা কাঁদতেছে। আমার হঠাৎ ভয় থাকলো মনে হয়, হঠাৎ আমার দিলটা কেন জানি নরম হয়ে গেল যে আসলে বাচ্চাটা হয়তো কোনো বাচ্চা হইতেই পারে, কোনো কোনো আশেপাশে বাড়ি আছে, হয়তো বাড়ির থেকে কোনো বাচ্চা নেমে আসতে পারে। তখন আমি নিচে নেমে বাচ্চাটাকে ধরতে গেলাম।
আচ্ছা,
বাচ্চাটা আস্তে আস্তে পিছন দিকে যাইতেছে, তখন পিছন দিকে যাইতেছে, আমি বাচ্চাটা আরো ধরি, আরো যাইতেছে পিছন দিকে। তখন বাচ্চাটা হঠাৎ করে দুইটা নাকের নাকের দিয়ে দুইটা ধাপ দাঁড়িয়ে গেছে। ধাপটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছি, ভয় বেড়ে তখন আমি বুঝতে পারছি এটা ভৌতিক কোনো কিছু হইতে পারে।
আচ্ছা,
আমি নিচে পিছন সামনের দিকে এখানে পিছন দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে রাস্তাতে উঠছি, এবার ওইটা আরো সামনে যাইতেছি, সামনে যাওয়ার পরে দেখি কি কতগুলো বিড়াল হাঁটতেছে সামনে দিয়ে, পুরো রাস্তা মানে দখল করে রাখছে যে আমি যেন না দেখতে পারি সামনে। পরে আমি
ওই বাচ্চাটা কি তখন,
বাচ্চাটা নাই তখন আর দেখতেছি না বাচ্চা, বাচ্চাটা উধাও হয়ে গেছে হঠাৎ করে। পরে সামনে যাই দেখতেছি কি আমি বিড়াল কতগুলো হাঁটতেছে, তখন তো আমি ভয় পেয়ে গেছি, আমি তো ভাবছি যে আমার আজকে মনে হয় শেষ, আমি আর হয়তো বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না, এরকম কিছু আমার মনের ভিতরে ফিল করতেছে। তখন আমি খালি দোয়া খালি আল্লাহ রাখতেছি যে হয়তো বাসায় রাখলে আল্লাহ তুমি বাঁচান। পরে যাক ওইখান থেকে দেখে হঠাৎ করে দেখছি এগুলা আবার উধাও হয়ে গেছে, দোয়া দিয়ে পড়তেছি সামনে আর যেতেছি হাঁটতেছি। পরে আর কিছুক্ষণ সামনে গিয়ে যাওয়ার পরে একটা মশা ফাড়ানোর পরে দেখি যে কতগুলো কুকুর হাঁটতেছে, ওই কুকুর গুলা দেখার পর আমার ওই একই চিন্তা হয়েছে যে দেখো দোয়ার উপরে সামনে আগেই আল্লাহ যা করে করবে। পরে আমি বাড়ির পাশে হাঁটতে তো অনেক দূরে গেছি, বাড়ির পাশে কিনে যাওয়ার পরে একটা গাছ ছোট চারিদিকে গাছ, পরে ওইখানে দুই পাশে কবরস্থানও আছে।
আচ্ছা,
ওই জায়গাটা যাওয়ার পরে ওই জায়গাটা বৃষ্টি চলে আসছে হঠাৎ করে,
অন্ধকার চলে আসছে,
জি বৃষ্টি আর কোথাও বৃষ্টি নেই,
শুধু ওই জায়গাটা,
ওই জায়গাটাই বৃষ্টি এবং অন্ধকার ওই জায়গা, কিন্তু সব দিক দিয়ে আলো,
মানে জ্যোৎস্নার আলো,
জ্যোৎস্নার আলো সব দিক, রাতের আলো, কিন্তু ওই জায়গাটা অন্ধকার এবং প্লাস বৃষ্টি আসে। তখন আমি জোরে একটা চিৎকার মেরে উঠলাম, চিৎকার মারার পরে আমি আসলে ওইখানে অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে চিৎকারটা হয়তো আমার আমার বাড়ির পাশে মুরব্বী শুনে দৌড়ে গেছি, হয়তো আরো কয়েকজন আসতে আসার পরে আমার বাড়িতে নিয়ে পৌঁছে দিচ্ছে। পৌঁছাই দেওয়ার পর আমি ওই দিন রাত্রে কিন্তু আমার হুশ ছিল না, আমার গরম খেতা টেতা আমার গায়ের উপরে দিয়ে লবণ টবণ খাওয়া গ্যারামের কিছু ইয়েতে নিয়ম আছে, ও এরপরে গোসল করাইছে, গরম পানি করে গোসল করানোর পরে আমি আমার ঘুম পাড়ায় রেখেছি। সকালবেলা উঠার পরে সবাইকে আমি এগুলা খুলে বললাম আর কি, তখন সবাই কান্নাকাটি করে।
তো এরপরে আর কোন ধরনের ওই রাস্তাতে আর কোন ধরনের কোন প্রবলেমে পড়েন নাই তো আপনি?
আমি আর ওই রাস্তা আসলে যাওয়া আসাই করি নাই, ওই ভয়ে যে ওই ঘটনা ঘটছে আমি ওই রাস্তা যাই নাই। আমি মনে করেন যা আসলে আমি লাকসাম এসে নামি ট্রেনে।
আসলে রাইট, এরকম জায়গায় যার যার যত তিক্ত অভিজ্ঞতা আছে যদি সম্ভব হয় সেই জায়গাগুলোতে আর সহজে কেউ যেতে চায় না। যেমন একটু আগে অপু ভাইয়ের কাছে আমরা যে ঘটনা শুনলাম, অপু ভাইও এখন যেটা বললো আমাদেরকে কিছুক্ষণ আগে যে উনি আর ওই সময়ের মধ্যে হলেই রাস্তা দিয়ে যায়, তা না হলে ওটা অ্যাভয়েড করে যায়। তো এরকম ঘটনাই আসলে ঘটে, এটা আসলে পসিবল হয় না যে ওই ভয়টা তখন চলে আসে আবার ওই রাস্তাতে গেলেই মনের মধ্যে ওই ভয়টা কোথা থেকে যেন ভর করে ফেলে। তো যাই হোক, এইটা ছিল আপনার এক্সপিরিয়েন্স যেটা আপনি আমাদের সবার সাথে শেয়ার করতে চেয়েছিলেন।
জি,
অনেক ধন্যবাদ যে আপনি ডরের এই জার্নিতে এসে আপনার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন। তো চলেন আমরা আরো যারা আছে এক এক করে তাদের এক্সপিরিয়েন্স গুলো শুনি।
ওয়েল ফ্রেন্ডস, ডর মানে ভয় আমরা সবাই জানি, আর আমি আর সুমন সবসময় খুঁজতে থাকি এমন কিছু মানুষকে যাদের ভাগ্য এতটাই খারাপ পর্যায়ে গিয়েছিল যে তারা হয়তোবা ভয়ঙ্কর কিছু ফেস করেছে। তেমনই একজন না, অনেকেই আজকে আমাদের সাথে আছে, বাট একজনের সাথে আলাপ করি। কার সাথে আলাপ করবো? ইয়াসিন ভাই, রাইট?
হ্যাঁ।
আপনার পুরো নামটা কি ভাইয়া?
আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত।
মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনি কি করছেন?
আমি দোয়া করতে আসছি।
আচ্ছা, ওকে। আর আপনার যেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন সেগুলো কি সবগুলো আপনার সাথেই ঘটা?
আমার বাবার সাথে একটা ঘটনা আছে, আর আমার কাজিনদের সাথে, আর আমি সাথে ছিলাম একটা ঘটনা।
আচ্ছা আচ্ছা, তার মানে আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে একটা ঘটনা মানে উইটনেস করেছেন।
হ্যাঁ।
ওকে, তো ইয়াসিন ভাই আমরা খুব একটা সময় না নিই, আমরা বরং প্রথমেই আপনার কোনো একটা ঘটনায় চলে যাই। এখন কোন ঘটনাটা বলবেন আমাদের?
প্রথমে একটা ঘটনা বলতে চাই, যেটা ওই যে আমার কাজিনের সাথে হয়েছে।
আচ্ছা, সেখানে কি আপনি ছিলেন সাথে?
ওই জায়গায় আমি বাড়িতে ছিলাম।
আচ্ছা আচ্ছা, কিন্তু ওই ঘটনার সময় ছিলেন না, বাট ওই সময় আপনি বাড়িতেই ছিলেন। ওকে, ঘটনাটা কবে?
ঘটনাটা দুই এক বছর হয়েছে।
দুই এক বছর হয়েছে, ওকে। তাহলে চলুন আমরা শুনি, আর কোথায় ঘটনাটা ঘটেছে এটা আমাদের একটু বলবেন।
ঘটনাটা হয়েছে পটুয়াখালীতে বাফল থানা।
আচ্ছা।
আদাবাড়ি ইউনিয়ন, গ্রামের নাম মাধবপুর।
আচ্ছা, শুনি আমরা এবার।
ঘটনাটা হচ্ছে যে আমার এক কাজিন ছিল, ও একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, তো ও প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওই মেয়ের সাথে দেখা করতে যেত।
আচ্ছা।
তো দেখা করার সময় একদিন হঠাৎ অনেক রাত হয়ে গেছে, তো সাথে আমার এক আরেকটা কাজিন ছিল। তো যাওয়ার পরে ও রাত্রে আবার ফিরে আইসে, ফিরে আসার পরে ওরে বাড়িতে রাইখা চলে গেছে যে আমি বাসায় চলে যাই, ওদের বাড়িতে একটু দূরে।
হ্যাঁ,
তো চলে গেল। কিছুক্ষণ পরে দেখতেছে যে ওরে রাইখে আসছে কিন্তু ওর পিছনে হাঁটতেছে। জিজ্ঞেস করলো, কিরে তুই এই জায়গায় কেন? কয়ে, তুই আমার সাথে চল আমাদের বাড়িতে। তারপর বললো যে না আমি যাব না, মা আমার জন্য টেনশন করবে। তো গেল। যাওয়ার পরে কতক্ষণ ওর সাথে মানে কথাবার্তা হইলো, কথাবার্তা হওয়ার পরে ওরে বলতেছে একটা কবরস্থান আছে, কবরস্থানটা একটা বিলের মাঝখানে, তো ওই জায়গায় কোনো মানুষ যাওয়ার কথা না ওই সময়, কিন্তু ওরে বলতেছে ওই জায়গায় দুইটা মেয়ে আসবে। তুই যাবি না কেন? তখন ও বলতেছে তুই আমার ভাই এইভাবে বকা দিলে আমার মাকে তুইলা, তখন ওর সাথে মারামারি লেগে গেছে।
আচ্ছা আচ্ছা, মানে আপনি এড়িয়ে গিয়েছেন কিন্তু সে বোধহয় যথেষ্ট গালাগালি করেছে, কেন যাবি না?
হ্যাঁ হ্যাঁ, অনেক গালাগালি করছে। তারপরে মারামারি হইতেছে, হঠাৎ করে ও পায়ের দিকে লক্ষ্য করে, লক্ষ্য করে দেখে ওর পা শূন্যের উপরে ভাসতেছে,
যার সাথে মারামারি করছে।
হ্যাঁ, তার সাথে ভাই। হ্যাঁ, তার সাথে। তখন তো ভয় পেয়ে গেছে, প্রচন্ড ভয় পায় যে এইটা কি।
তখন কয়টা বাজে?
রাত্রে 9টা বাজে গ্রামের বাড়িতে, ও 9টাও অনেক কিছু। হ্যাঁ, তো ওইটা দেখে খুব ভয় পেয়ে দৌড় দিচ্ছে, দৌড় দেওয়ার পরে ওরে একটা লাঠি মারছে, অনেক জোরে লাঠিটা মারার পরে ফিনিশ হয়ে গেছে। আর দেখে না, তো ভাবছিল যে চলে গেছে। অনেক জোরে দৌড়ে দৌড়িতে একটা মিদ্যা বাড়ি আছে, ওই জায়গায় একটা আম গাছ আছে শোয়ানো আর কি, আম গাছটা থেকে সাদা কাফনে মোড়ানো একটা লাশ ওর সামনে একদম সোজা হইয়া ফাল দিয়ে পড়ছে।
মানে লাশটা কি মানে জীবিত মনে হচ্ছে?
হ্যাঁ, জীবিত একটা লাশ যেমন সামনে পড়ছে, কাপনে মোড়ানো। ওইটা তো দেখে মানে ওই জায়গায় শুধু একটা চিৎকার মারছে একটা ব্যক্তির নাম নিয়ে যে আমাকে বাঁচাও, বুঝলে ওই জায়গা অজ্ঞান হয়ে পড়ে। পরে ওই ব্যক্তির কানে এই শব্দটা যায়, যাওয়ার পরে যে এত রাত্রি কে আমার বাড়ির দরজায়, তো তখন ওরা আইসা দেখে যে ওনারই এক ভাতিজা এই অবস্থায় ফিরে দিচ্ছে। পরে ওনার এক ভাই ছিল ফকির, উনি নিজে জিন ভূত এগুলার তারায়, তো উনি এই ফুটু দিয়ে এইভাবে ওকে সুস্থ করার পরে ওকে জানতে পারে এই ঘটনা।
আচ্ছা, আর পরবর্তীতে ওনার চিৎকার শুনে যারা ফেরত আসে তারা তো লাশ টাশ কিছু দেখে
না? না না, আইসা দেখে ও পড়ে আসছে এভাবে।
আচ্ছা, তো এই ঘটনাটা একটু অদ্ভুতই বলা যায় যে হঠাৎ করে কি জন্য, মানে অ্যাকচুয়ালি সে যার সাথে যাচ্ছিল তার তো আপন চাচাতো ভাই, সেই চাচাতো ভাইয়ের সাথে পরে কি কোনো কন্টাক্ট হয়নি?
হ্যাঁ হয়েছে।
তখন সে কি বলেছে? যে
ও বলছে কে আমি আমার কি মাথা খারাপ নাকি, তুই তো বাড়িতে চলে গেলি, আমি তো বাসায় ওই সময় মনে হয় ভাতটা খাই,
তাকে রেখেই তো চলে গেল সে, তাকে বসিয়ে।
হ্যাঁ,
আর সেই পিছনে পিছনে চলে আসছিল। অদ্ভুত কিছু ঘটনা কেন ঘটে যার কোনো কারণ আমরা খুঁজে পাই না, তবে ঘটনাগুলো ঘটে। এটা প্রথম ঘটনা শুনলাম ইয়াসিন ভাইয়ের কাছ থেকে। এবার আরেকটা ঘটনায় চলে যাই। এবার কি আমরা সেই ঘটনাটা শুনবো যে ঘটনায় আপনি নিজে ছিলেন?
হ্যাঁ হ্যাঁ।
ওকে, তাহলে একটু শুনি ইয়াসিন ভাই।
আমরা ভাদ্র মাস ওই সময়, তো আমরা ওই আমি যদিও জানি না তখন ওদের সাথে বিলের মাঝখানে ওই যে ধান, আমন ধান লাগায় না
ভাড়াদের সাথে,
আমার মামাতো ভাই।
আচ্ছা,
তারপর মামাতো ভাইয়ের দুইটা পুয়াতো ভাই আর মামাতো ভাই আর আমি।
আচ্ছা,
বলার আগে আর একটু বলি, ওরা আবার আমার আপন মামাতো ভাই না?
আচ্ছা, দুঃসম্পর্ক।
হ্যাঁ, বাড়ির উপরে আর কি। তো যাই হোক, আমি ওদের সাথে বন্ধু বান্ধব হিসেবে আর কি সাথে সাথে থাকি সবসময়, তো আমি গেলাম, ওরা ধান লাগাইবো, তা আমি ওদের সাথে গেলাম।
আচ্ছা,
যাওয়ার পরে আমি ওদের সাথে কাজ করতেছি কাজ করতেছি, হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে ও বলতেছে যে, একজন বলতেছে দুলাল নামে একটা ছেলে, যে আমি চইলা যাব বাসায়।
আচ্ছা,
আমরা বললাম দেখ আড্ডা টাড্ডা দেই, আমরা চারজন আছি, মানে মনে বাসায় এইভাবে যে বাসায় পিঠা টিঠা বানাইতেছে, থাক, ও থাকবে না বা মা রাগ করবে বা মা অনেক চিন্তা করবে, আমি চলে যাই।
আচ্ছা,
তো ও যাই হোক, ও চলে গেছে। চলে যাওয়ার পরে ও যখন যায় তখন আমি বলছি দেখ ওই জায়গায় যাইস না, ওই যে কান্দার বাড়ি ওই জায়গায় কিন্তু তোরে আজকে যেকোনো একটা দুর্ঘটনা ঘটাইবো।
কেন, ওই কান্দার বাড়ি এলাকাটাতে কি সমস্যা?
আসলে ওই জায়গায় দিনের বেলায় কেউ যায় না, এত ভয়ানক প্লেসটা, মানে আমার ছোট থেকে আমি যতবার গিয়েছি আমি কখনো সাথে একটা কাউরে নিয়ে গেছি।
আচ্ছা,
দিনের বেলায় যদি কেউ যায় তাও কিছু এরকম ঘটনা ঘটে। ওই জায়গায় অনেক ইতিহাস আছে যা এখন এত দীর্ঘ করা যাবে না। যাই হোক, পরে ও গেছে ওই জায়গায়, যাওয়ার পরে ওর পিছনে ঠিক সেম রিপন নামে একটা ছেলে, ওই ছেলেটা ওর পিছনে।
আচ্ছা,
পরে বলল কি তোরা বাড়িতে যাস নাই, লাগানো শেষ হয় নাই ধান? পরে বলছে হ্যাঁ লাগানো শেষ হয়েছে, তুই চল বাড়িতে আমাদের। কেন? মা বলছে পিঠা বানাইতেছি তোর বাড়িতে নিয়ে যাব যাইতে বলছে। তখন বলছে যে না আমি যাব না, আমি মার কাছে যাব, তুই বাসায় চলে যা। কয় না যাইতে হবে চল। আচ্ছা ঠিক আছে চল যাবো, যেহেতু এক কাজ করি মার কাছে বইলে আসি। তবে বলছে হ্যাঁ ঠিক আছে চল। তোর সাথে গেছে ওদের বাড়ি পর্যন্ত, তো একটা প্রাইমারি স্কুল আছে, খুব অন্ধকার, আর গ্রামের বাড়িতে দেখা যায় সন্ধ্যার পরেই খুব ভয়ানক অন্ধকার থাকে, আর ওদিকে তো খুব জঙ্গল, মানে একদম পটুয়াখালীতে। তো যাওয়ার পরে ও প্রাইমারি স্কুলে অন্ধকারের ভিতরে দাঁড়াইতে চায়, বলতেছে আমি এই অন্ধকারে এই জায়গায় দাঁড়াই। তখন ও বলছে কেন তুই অন্ধকারে দাঁড়াবি কেন, তুই ভয় পাবি না? কয় না আমার ভয় নাই, তুই যা। তো যাইয়া ওর মাকে বললো মা আমার জন্য রিপন দাঁড়াই আছে, আমি চলে যাই। তো বইলে আসছে, বইলে আইসা একসাথে আবার ঠিক ওই কান্দার বাড়ি যে জায়গাটা ওই জায়গায় আসার পরে হঠাৎ করে রিপন দাঁড়াই গেছে। দাঁড়াই যাওয়ার পরে ও দেখতেছে রিপনের দিকে তাকায়, রিপন আস্তে আস্তে অনেক লম্বা হয়ে যাইতেছে
চোখের সামনে।
হ্যাঁ চোখের সামনে অনেক লম্বা হয়ে যাইতেছে। ও ধরছে ধৈর্য বলছে কি তোর কি অবস্থা, কি করবে ও, মানে আর খুঁজে পাইতেছে না। তো একদিকে দৌড় দিতে চাইছে, তো রাস্তা তো একটা, ও চারপাশে দেখে রাস্তা অনেক বিশাল বিশাল রাস্তা। এখন ও কোন দিকে যাবে দিশা পাইতেছে না, কোনো হদিস নেই, রাস্তার কোনো কিছু নাই। তো ও অনেক শক্তিশালী ছিল, এর ভিতরে ওর সাথে মানে ধসাধসি শুরু হয়। তো এর ভিতরে একটা গরিব মহিলা আছে ওই জঙ্গলের পাশেই, মানে কোন রকম একটা খেরের ঘর টর করে থাকে আর কি। তো ওই মহিলা ধসাধসির আওয়াজ পাইতেছে, যে পানির ভিতরে কখনো কখনো টানে এইভাবে অনেক ধসাধসি হইতেছে। তো ওই মহিলার ভয় বের হয় না, গ্রামের বাড়ি তো তার দোষ কার উপরে পড়ে, এই জন্য উনি বের হয় না, উপিও জ্বালায় না। হঠাৎ করে যখন এশারা আজান দিল, মাগরিব থেকে শুরু হয়েছে এটা, এশারা আজান যখন দিবে তখন আর কোনো শব্দ নেই। তখন ওই মহিলা বলতেছে আরে কার পোলা জানি কারা আইন এই জায়গায় মেরে ফেলাইছে, এরকম ভাবে উনি অনেক
সন্দেহ করছে আর কি মনে মনে।
তখন ওই একটু আরো একটু দূরে একটা বাড়ি আছে, তো ওই বাড়ির লোক উনি যাই হোক অনেক সাহস করে কুপি জ্বালাই আসতেছে দরজার সামনে নামলো, নামে ডাক দিল যে অমুক বাড়ির লোক কেউ আসছো তোমরা সজাগ একটু আসো এদিকে। তো ওনারা ভাবছিল অন্য কিছু, ওই জায়গায় ভয়ানক কিছু হয়, তো ওনার রান্দা টান্দা আরো অনেক কিছু নিয়ে চার পাঁচজন আইসে। আইসে দেখে একটা লোক কাঁধায় একদম পুরো শরীর নষ্ট হয়ে গেছে, চেহারাটা মাটির ভিতরে,
মুখটা মাটির ভিতরে,
মাটির ভিতরে। তখন কেউ ভয় ধরে না, আগেই তো বললাম যে গ্রামের মানুষ ভয় পায় যে কার লাশ কার উপরে যাইব কার দোষ, এই জন্য ধরে না। তারপর একজনের সাহস করে বলে ধর এই জায়গায় তো আমরাই আর কেউ তো নাই, ধর। ধৈরা করে দেখে চেনার মতো কোনো পরিস্থিতি নাই, তখন কাদাটা নাক মুখ থেকে কাদা, নাকের ভিতরে মুখের ভিতরে সব জায়গায় কাদা, কানের ভিতরে একদম কাদা। আমি যখন নিয়ে আসছি তখন দেখছি কানে কোনে একদম কাদা ভরা, যাই হোক ওরে কাদা পরিষ্কার করার পরেই ওরে দেখতে পাচ্ছি যে এটা তো দুলাল অমুক বাড়ির ছেলে। তখন আমার নানার বাড়িতে আর কি ডাক দিল যে মুন্সিবাড়ি কেউ আছে কিনা, সজাগ আছে কিনা ডাক দিল। তো ডাকের সাথে সাথে আমি ভাই বিশ্বাস করবেন না, ডাকটা দেওয়ার সাথে সাথে আমি বলছি এই যে কোনো একটা দুর্ঘটনা ঘটে, ওই গ্রামের ভাষায় এরকম বললো যে এইভাবে শয়তান এই কাজ করছে এই ঘটনা। পরে আমরা ওই জায়গায় থেকে বিলের মাঝখান দিয়ে রাস্তা ঘুরে আসিনি, বিলের মাঝখানে পানি ছিল প্রায় হাঁটুর উপরে গেছি নগদ। যাওয়ার পরে তো দেখো এইভাবে একদম চোখ টোক এইরকম করে আমাদের দিকে তাকাই রয়েছে,
চোখ বড় বড়,
হ্যাঁ চোখ বড় করে। আমি ওইটা দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি, হ্যাঁ কোনো রকম ধৈর্য বাড়িতে আনছি, বাড়িতে আনি আমি মনে হচ্ছে মারা গেছে। তারপর ওই যে ফকিরের কথা বললাম প্রথম স্ত্রীটা, ওনাকে নিয়ে আসলাম আবার, নিয়ে এসে উনি রোশন টোশন আরো যেন কি কি দিয়া ঝাড় ফুক করলো, পরে একদম উঠছে এইভাবে শব্দ করে।
আচ্ছা
উঠে দেখে ও সামনে রিপন বসা,
যে রিপন তাকে ডাক দিচ্ছে,
হ্যাঁ যে রিপন সাথে ছিল, যে রিপনের সাথে মারামারি হয়েছে ওই রিপন ওর সামনেই বসা, ওরে ধরছে যাত্রায় ও আমার মারছে। তখন আমরা ভাবলাম এই ঘটনা যদি আমরা যদি ওনাকে বসতে দেই তাহলে উনি আরো ভয় পাবে, ভয় পেয়ে হয়তো মারা যাইত। হ্যাঁ ওনাকে আর বসতে দিলাম না, আমরা বললাম হা হা এই রিপনই তোরে মারতে গেছিল, তুই কেন চলে গেলি, পিঠা বানাইছিল তুই থাকলি না কেন? পরে দীর্ঘদিন ও অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরে ওরে ঝাড়ফুঁক করার পরে ঠিক হয়েছে।
আচ্ছা পরে কি তাকে জানানো হয়েছিল যে আসলে তোমার রিপন ছিল?
হ্যাঁ পরে জানানো হয়েছে, ওই নিজে বলছে।
আচ্ছা
তো বলছিল যে আমি তাল গাছ ভেঙে ফেলাইছি, বড় বড় গাছ আমি একদম হাতে ধরে মুখটাই ভাঙছি। তো আমার একটু ডাউট হলো যে আমি একটু যাই দেখি, আসলে যাই দেখি কিছুই না,
আসলে ওনাকে চোখের উপরে দেখছে যে তাল গাছ ভাঙছে, এটা করছে ওইটা করছে এরকম।
ওকে, তো আপনার আরো একটা ঘটনা শুনলাম, এই ঘটনাটার সময় আপনি নিজে ওইখানে প্রায় উপস্থিত ছিলেন, আগের এবং পরের ঘটনা সবই আপনি দেখেছেন। মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা পজেসিভ পজেশনের একটা কেস হতে পারে, এটা আমরা এখনো জানি না। তবে হ্যাঁ, কান্দারবাড়ি যে জায়গাটা, সেই জায়গাটাতে ডট টিম অবশ্যই যেতে চাইবে আমার ধারণা। ইট উড বি আ ভেরি নাইস প্লেস।
ওই জায়গায় আরো মানে কেমন যেন অলৌকিক অনেক ঘটনা আছে।
একটা ছোট ঘটনা কি শুনতে পারি আমরা?
ঘটনাটা হলো, একটা নাম বলবো না আমি,
না নাম বলতে হবে না, অসুবিধা নেই, আপনি জাস্ট আমাদেরকে ঘটনাটা বলুন।
ঘটনাটা হচ্ছে ওই হঠাৎ করে এক লোক স্বপ্নে দেখে কি তার বোনের নিয়া তার ওয়াইফ নিয়া কান্দারবাড়ির পুরনো একটা সুইচ গেট আছে।
আচ্ছা,
হ্যাঁ, ওই জায়গায় যেতে বলছে, যেতে বলছে দশটা আসল টুকরি চিনেন টুকরি?
হ্যাঁ হ্যাঁ, যে টুকরিতে করে জিনিসপত্র নেওয়া হয় মাথায়।
হ্যাঁ, ওই নতুন টুকরি নিয়ে যাইতে বলছে। কেন? ওই জায়গায় পাওয়া যে ধন সম্পদ বলে না যে দেয় কাউকে, এরকম শুনছেন কিনা?
হ্যাঁ শুনেছি আমরা বেশ কয়েকবার।
ওই ওই জায়গায় একটা পুরান সুইচ গেট আছে।
আচ্ছা,
হ্যাঁ, তো ওই জায়গায় যাইতে বলছে। তো ওর ওয়াইফ বললো কি যে না, আমার তোমার বোনের নেওয়ার দরকার নাই, হ্যাঁ তুমি আর আমি চলো। তা ঠিক, ওই যে ফর্মালিটি যেগুলো ছিল ওগুলো পালন করে চলে গেছে। যাই দেখো, ওই সুইচ গেটের ওদিক দিয়া মাটির নিচ থেকে, হ্যাঁ পানি তো এখন নাই, অল্প পানি, তো সুইচ গেটের ওই নিচ দিয়া সিন্দুক, অনেক বড় বড় সিন্দুক
দেখা যাচ্ছে।
হ্যাঁ, সিন্দুক উঠা রাস্তার ভিতরে, সিন্দুক উঠা একদম ঢাকনা মেইলা হয়েছে, অনেক টাকা পয়সা স্বর্ণ, তারপরে মানে অনেক। হ্যাঁ, তো ওই ওয়াইফ আর এইটা দেখে সহ্য করতে পারে নাই, সাথে সাপ ছিল, অনেক বিশাল সাপ। তো সাপটা এইভাবে সিন্দুকের, হ্যাঁ সিন্দুকের,
সিন্দুকে, আচ্ছা আচ্ছা,
সিন্দুকের সাথে এইভাবে দাঁড়িয়ে আছে। তো সাপে কিছু বলে না, যখন ওই মহিলা এইভাবে ওই স্বর্ণ গয়না টাকা পয়সা দিয়ে সহ্য করতে পারে, তো এইভাবে নিয়ে টুকরিতে ভরতে নিচ্ছে, তখন আস্তে সিন্দুকের ঢাকনা লেগে গেছে।
আচ্ছা,
ওনার মানে মাথা পর্যন্ত ঢাইকে গেছে, ঢাইকে মানে নিচের দিকে চলে যেতে।
আচ্ছা,
তখন ওর স্বামী কোমরে ধৈরা টাইনে রাখছে, টাইনে রাখার পরে চিৎকার করতেছে। তো ওই জায়গায় ভয়ানক যে সাপের কথা বলছি না, এটা আরো অনেকের চোখে পড়ছে।
আচ্ছা,
ওই যে পাশের বাড়ি ওর মামা বাড়ি, তো ওরা ভাবছিল ওই ঠিক সেম ঘটনাই করছে, রান্না টান্না নিয়ে মানে ওই জায়গায় গেল, লাঠি সোটা নিয়ে, যে হয়তো অন্য কিছু না, তো সাপ টাপ হবে এই জন্য। ওই যে ফকির লোকটার কথা বলছে, উনি এই লোক।
আচ্ছা,
তো ভাবছে উনি হয়তো ফকিরগিরি করে অনেক রাত্রে আসে, হয়তো কিছু সামনে পড়ছে। তো যাই হোক, ওনরা দেখে মানে ওই জায়গায় হতবাক। তখন বললো তোরে কি, ওনরা আসলে মুরব্বি তো আগের, যে তোরে কি কি বলছে, কয় আমার বোনের নিয়ে আসতে বলছে, আমার ওয়াইফের আর আমার আসতে বলছিল, কয় তাড়াতাড়ি তোর বোনের দেখে নিয়ে, দূর দিয়ে ওর বোনের তাড়াতাড়ি ওই বোনের ওই বাড়ির থেকে নিয়ে আসছে।
ওই মহিলাটা তখন
সাথে সাথে ওই মহিলার ডাইকে আসছে, ওই মহিলা আইসা শুধু উনাকে একটু ধরছে, ধরার সাথে সাথে বের হয়ে গেছে।
মানে এটা হয়েছিল নিয়মটা ভাঙাতে,
নিয়মটা ভাঙার কারণে। তারপর ওনাকে নিয়ে এসে আর সাথে সাথে আর কি কোরবানির গরু জব দিলে, যে ফ্ল্যাটের উপরে ভাসে না, ঠিক ওইভাবে ভাসতেছে।
মাই গড,
হ্যাঁ, তারপরে উনি তো ফকির, হ্যাঁ, আর সিন্দুকটা সাথে সাথে ওই সুইচ গেটের ভিতরে শো 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 করে একদম বুঝায়, যেমন ওই যে ভূমিকম্প হইলে যেভাবে বা সুনামি হইলে যেভাবে যায় ওইভাবে চলে গেল।
কোথায় চলে গেল?
সুলিসের ঘাটের নিচে,
আচ্ছা পানির নিচে,
হ্যাঁ চলে গেল। তারপর ওই জায়গার থেকে আই না ওনারে কি ফকির টকির করে পরে আবার সুস্থ বসে।
যাই হোক, কান্দারবাড়ির ঘটনাটা আমরা শুনলাম এখানে, যে কোনো একটা হয়তো এরকম ঘটনা আর অনেক ঘটেছে ওখানে, যে কারণে এলাকার মানুষ দিনের উপরে
সন্ধ্যায়।
ওকে, তাহলে আর একটা গল্পই বাকি থেকে গেল, একটা ঘটনাই, যে ঘটনাটাতে আপনি নিজে প্রত্যক্ষদর্শী ছিলেন। তো আমরা সেই ঘটনাটাতে যাই আসি ভাই।
আমি যেটা ছিলাম ওটা আমার বলা হয়েছে, আমার বাবার সাথে যেটা হয়েছে ওইটা বলা হয়নি।
ওকে, হ্যাঁ,
আমাদের বাড়ি তো নারায়ণগঞ্জ, হ্যাঁ আমার নানা বাড়ি পটুয়াখালীতে, তো আমরা ওই জায়গায় ছোট থেকে মোটামুটি বড় হয়েছি। যাই হোক, তো আমার বাবার সাথে যে ঘটনাটা ঘটে, আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জে, যে মদনগঞ্জ এলাকায়, অনেক আগের ঘটনা, বাবার বাল্য বয়সে মানে আমাদের বয়সের ঘটনা। তো যখন বাবা রাত্রে অনেক রাত্রে যাইতেছে, ওই সময় তো অনেক জঙ্গল ছিল নারায়ণগঞ্জের ওদিক, খুব মকশলে ছিল। তো রাত্রে যাইতেছে যাইতেছে, হঠাৎ করে রাস্তার পাশে ধুনচা খেত, ধুনচা খেত পাট খেত, তো ওই ধুনচা খেতের ভিতরে চুপুর চাপুর চুপুর চাপুর আওয়াজ হইতেছে, মানে পানির ভিতরে হাঁটতেছে না, ওইভাবে আওয়াজ হইতেছে। তো বাবা হঠাৎ করে তাকাইলে, তাকাই দেখে কি কিছু নাই, আবার হাঁটতেছে আবার ওই রকম আওয়াজ। তখন উনি একটু কেমন জানি সন্দেহ হইলো যে কি কি না কি, একটা ঢিল ছুঁড়া মারলো। হ্যাঁ, ঢিল ছুঁড়া মারার পরে আর কোনো শব্দ নাই। পরে কতক্ষণ আবার ঠিক সেম, হঠাৎ করে তাকাই দেখে যে ওই যে কল্লা নাই, কল্লা একদম নাই, আর বুকে দুইটা চোখ, বাবার দিকে চোখ করে তাকাই রয়েছে। বাবার তো ওইটা দেখে মানে ভয়ও পাইছে, আবার সাহসও নিয়ে বলছে ও তুই তুই আমার এইভাবে এইভাবে ডিস্টার্ব করতেছ, এইটা বইলা উনি সামনের দিকে সুরা টুরা করে ফুদিয়া হাইটে চলে গেছে।
ওই আর দিকে তাকায়নি
না, চইলা যাওয়ার পরই বাড়ির এরিয়ার ভিতর যখন যাবে তখন ওই যে একটা বাঁশ ঝাড় আছে, ঠিক বাঁশ ঝাড়ে ওই জায়গায় হঠাৎ করে দেখে বাঁশ রাস্তার উপরে থাকার কথা না, তাকাই দেখে এত বিশাল একটা মানুষ না কি, বাবা বলতে পারছে না যে একটা পা দিছে এক জায়গায় আর একটা পাও যে শীতলক্ষা নদীর উপর দিয়ে যে কই দিছে দেখি না এরকম। তো বাবা এইভাবে নিচের থেকে উপর দিকে তাকাইয়া দেখা ওই জায়গায় দাঁড়াই গেছে। তো উনি দাঁড়াইয়া আগে শুনছি যে কাপড় চোপড় নাকি সাথে থাকলে নাকি খুলিয়া ফেলাইতে হয় শুধু না থাকে যেন সাথে, তো উনি ঠিক ওইভাবে করলো, ওইরা পোশাক পুরা গোল কইরা মাঝখানে দাঁড়াই রইল। এখন ওরে বলতেছে বাবার বারবার বলতেছে যে চইলা যা আমার নিজ দিয়া চইলা যা, বাবা বলতেছে না না তোর নিজ দিয়ে আমি যামুকে তুই সরিয়া যা আমি যাই আমার পচ্ছা, কয় না তুই নিজ দিয়ে যা তোর নিজ দিয়ে যাই তুই বাইসকে। তো অনেক এই তো রাতটা বেশি হয়েছিল দশটা এগারোটা এরকম, তো বাবা ভয় পাইতেছে কোনো লোকও আসতেছে না, হঠাৎ বারোটা এরকম হবে দুইজন লোক একটা সাইকেলে আসতেছে বেলের আওয়াজ পাইতেছে, তো বাবার আইসা দেখছে ওই অবস্থায় দেখিয়া ব্রেক করছে, ব্রেক কইরা দেখতেছে ওরাও দেখলো যে সামনে এই অবস্থা, ওরা দেখিয়া তো প্রচন্ড ভয় পেয়ে গেল। এর ভিতরে আবার ওদের সাথে কথা বলতেছে সামনে তাকাই দেখে নাই বাসটা হঠাৎ করে এত ছটকা দিয়ে উঠে গেছে একদম পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, পরে যার যার বাড়িতে
যারা তিনজন মিলে শেষ পর্যন্ত যার যার বাড়িতে। ওকে, যাই হোক, শুনলাম আপনার ঘটনাগুলো, আপনার বাবার ঘটনাটা শুনলাম। ইনফ্যাক্ট আপনার বাবার যে ঘটনাটা সেই ঘটনাটা অনেকের সাথেই বোধহয় ঘটেছে অনেক জায়গায় বিভিন্ন জায়গায়, ঠিক একই ধরনের ঘটনা আমরা ডরে বেশ কয়েকবার শুনেছি। এছাড়া আমরা নিজেরাও এমনিতে কথোপকথনে এই ধরনের ঘটনাগুলো বেশ কয়েকবার শুনেছি, এই ধরনের লম্বা একটা মানুষ যার পা একদিকে দুইদিকে দুটা পা থাকে, মাঝখান দিয়ে যদি কেউ যায় তখনই তার বিপদ, তাকে সরিয়ে যেতে হবে বা কোনো একভাবে। যাই হোক, এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইয়াসির।
কিন্তু ঘটনা আমি বললাম না, ছোটখাটো অনেক অনেক ঘটনা আছে পটুয়াখালীতে, অনেক এরকম ঘটনা আছে।
আগে শুধু পটুয়াখালীতে নয়, পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছোট ছোট অজপাড়া গায়ে গ্রামের ভিতরে যেখানে হয়তো ইলেকট্রিসিটি এখনো ঠিক মতন পৌঁছায়নি এরকম বেশ কিছু জায়গায় অনেক ঘটনাই ঘটে। আপনি নিজেই একটু আগে বলছিলেন যে এটা যদি দীর্ঘ করতে যাই তাহলে এতই দীর্ঘ হবে যে শেষ হবে না, তাই আজকে আমরা এতটুকু পর্যন্তই জানি আপনার কাছ থেকে। ডর টিমে যেহেতু একবার আপনি এসেছেন, তো ডর টিমে আপনাকে আবারও ডাকা হবে, হয়তো বা কোনো এক সময় আপনি আবারও আসবেন, তখন আপনার কাছ থেকে বাকি ঘটনাগুলো শুনবো। এখন আমরা চলে যাবো অন্য অতিথি।
আসলে ডিউরেশনটা ছোট হলেও ইয়াসিনের যে স্টোরিটা, তার যে এক্সপিরিয়েন্সটা, এটা আশা করি অনেকের কাছেই ভালো লেগেছে। এবং আসলে কি বলবো, এটা ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যার সাথে ঘটে, এবং একটা ঘটনাও যদি ঘটে, একটা মিনিটের জন্য যদি ঘটে, তার জন্য কিন্তু এটা অনেক বড় কিছু, অনেক বিরাট কিছু। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার চলে যাই পরবর্তী গেস্টের কাছে। এবং এই গেস্টের কথা আপনারা আগেও শুনেছেন, তার স্টোরিও শুনেছেন, এবং তার এক্সপিরিয়েন্সগুলো সম্পর্কে আপনারা জানেন। সে আরও একবার আমাদের এই ডরের যাত্রায় যোগ দিয়েছে, কারণ হচ্ছে গতবার তিনি যখন ডরে এসে গেছিলেন পরপরই তার সাথে আরও কিছু ঘটনা ঘটে, যেই এক্সপিরিয়েন্সগুলো উনি শেয়ার করতে চান আমাদের সঙ্গে, সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে সত্যেন দা। তো আমরা এই মুহূর্তে ওনার কাছেই চলে যাচ্ছি এবং আরো একবার তার কিছু এক্সপিরিয়েন্স আমরা শুনবো। তো সত্যেন দা, প্রথমে আপনি কোন এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতে চান?
আমি প্রথমে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার 2014 সালের শেষের দিকের ঘটনা।
আচ্ছা,
আপনার ঘটনাটা ঘটেছিল আমার সাথে, এবং মানে এটা সন্ধ্যা থেকে আর কি ঘটনাটা শুরু।
আচ্ছা,
যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি মোটামুটি 3:30-4:30 দিকে বের হয়েছি, যাবো আমার গ্রামের বাড়িতে, বগুড়া জেলার ধুনট থানার মহেশুরা গ্রামে। তো মাকে ফোন দিয়ে বলে দিছি যে মা আমি তো পিঠা খাবো, তুমি আমার জন্য পিঠা তৈরি করো। তো যাই হোক, আমি যাচ্ছি, আমার একটা ধারণা ছিল যে আমার এখান থেকে যেতে 4-4.5 ঘন্টা সময় লাগবে আমার বাড়িতে। তো আমি মোটামুটি তিন ঘন্টা যাওয়ার পরে আমাদেরকে গাড়ি থেকে নামতে হয়, তারপর ঘন্টা খানিক লাগে আপনার সিএনজি বা অটোতে যেতে। তো আমি বাড়িতে গেলাম, সাড়ে চার পাঁচ ঘন্টার মতো লেগে গেছে আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে যখন ব্যাগটা রাখছি, মাকে ডাকছি, তো মা বলতেছে কি তুই আবার ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলি? আমি বললাম আবার ব্যাগ নিয়ে মানে ব্যাপারটা তো বুঝলাম না। তো বলছে কেন, তুই তো কিছুক্ষণ আগে এসে আমার কাছে পিঠা খেয়ে গেলি, আমার কাছ থেকে পিঠা নিয়ে গেলি।
মানে তুই বাসার ভিতরে?
বাসার ভিতরে
মানে আপনি আগে মাঝখানে আপনি তো আসছিলেন অ্যাকচুয়ালি, আপনি যেটা বললেন
না, আমি তো রাস্তায়, আমি তো বাড়িতে গিয়ে তারপরে মার কাছ থেকে জানলাম যে কেউ একজন মানে পিঠা নিয়ে গেছে, মা ভাবছে সেটা আমি।
মাই গুডনেস, তার মানে কি কি এসেছিল
এখন? এটাই তো মূল বিষয় আসলে, এটাই
তো ছেলেকে চিনতে ভুল করে না, তার মানে
সেটাই কথা। এখন মা আমাকে বারবার বলছে যে তুই তো আমার কাছ থেকে পিঠা নিয়ে গেলি এই কতক্ষণ আগে, আবার তুই ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলি? আমি বললাম না মা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি তো এর আগে আসিনি, আমি তো মাত্র এসে ঢুকলাম বাড়িতে। তখন মানে বিষয়টা আমিও চিন্তা করতেছিলাম, হয়তো মাও চিন্তা করতেছিল যে বিষয়টা আসলে কি হলো। তো তারপর মা বললো যে ঠিক আছে, এখানে আর তোর পিঠা খাওয়ার দরকার নেই, তুই ঘরে যা। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পিঠা খেলাম, রাত্রে খাবারও খেয়েছি, মোটামুটি সাড়ে বারোটা একটার দিকে আমি বাথরুমে যাব।
আচ্ছা,
তো মাকে বললাম যে মা তুমি দরজাটা লাগাও না, আমি বাথরুমে যাব, আমি আসছি। কেননা তখন চাঁদনি রাত, চাঁদনি রাত্রে সাধারণত কোনো আলোর দরকার হয় না।
আচ্ছা,
আর আপনারা জানেন যে গ্রামে সাধারণত বাথরুম থাকে একটু দূরে,
একটু দূরে।
তো যেদিকে আমাদের বাথরুমটা সেদিকে মোটামুটি গাছপালা, অনেক ঘন গাছপালা ছিল। বাথরুমের আগে একটা পেয়ারা গাছ ছিল।
আচ্ছা,
তো আমি যখন বাথরুমে যাচ্ছি তখন পেয়ারা গাছটা পাওয়ার আগে আগে কেমন যেন পিঠার গন্ধ নাকে আসছে।
আচ্ছা,
আমি এদিক ওদিক তাকালাম যে পিঠার গন্ধ কোথেকে আসলো। হঠাৎ আমার চোখটা চলে গেল পেয়ারা গাছে।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও। আমরা ফিরবো ঠিক চার মিনিট পরে। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ফিরছি ঠিক চার মিনিট পর। ডর চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি দলে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, সুমন ও রেহান রয়েছে অন দ্য স্পট থেকে, এবং রোবান রয়েছে সাউন্ডে। আজকে যারা আমাদের গেস্ট হয়েছেন, আমরা মোট পাঁচজন অতিথিকে নিয়ে ডরে আজকের আয়োজন সাজিয়েছি। অপু, আনোয়ার, ইয়াসিন, সত্যেন এবং ইকবাল। আপনারা যদি মনে করেন এদের মতো নিজের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো বলবেন, লাখ মানুষের সাথে শেয়ার করবেন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও গল্পে ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতির প্রয়োজন হয়েছিল।
তখন পেয়ারা গাছটা পাওয়ার আগে আগে কেমন যেন পিঠার গন্ধ নাকে আসছে।
আচ্ছা,
আমি এদিক ওদিক তাকালাম যে পিঠার গন্ধ কোথেকে আসলো। হঠাৎ আমার চোখটা চলে গেল পেয়ারা গাছে, আমি থম হয়ে গেলাম। দেখি একজন লোক পা ঝুলিয়ে বসে আছে, সে পিঠা খাচ্ছে, সে কিছু খাচ্ছে এটা বোঝা যাচ্ছে, এবং তার হাতে যে গোল গোল কিছু দেখা যাচ্ছে, বুঝলাম যে এটা পিঠা, সেটা দেখা যাচ্ছে। কিন্তু লোকটার চেহারা দেখা যাচ্ছে না, শুধু দাঁত আর চোখ চকচক করছে,
সাদা অংশগুলো,
শুধু সাদা অংশগুলো, আর এমন একটা ভাব যে সে যেন আমার দিকে হাসছে, আমার দিকে তাকিয়ে হাসছে।
একটা ব্যঙ্গাত্মক ব্যাপার,
একটা ব্যঙ্গাত্মক।
তোমার রোগে এসে তোমার খাবার খেয়ে নিচ্ছি
হয়তো বা।
তারপর আপনি কি করলেন?
তো আমি ওখানে মানে এমন একটা হতভম্ব হয়ে গেলাম যে আমি কি করবো আমি নিজেও ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ একটা মা বলে একটা চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পরে আমার আর কেমন কিছুই মনে নেই। পরে যাই, মা হয়তো দৌড়ায় গেছে, তারপরে যে নিয়ে আসছে, একটু পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি ঘরে আসছি। তো পরে মা আমাকে অনেক সহানুভূতির সাথে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, তুমি কি ভয় পেয়েছিলা? আমি বললাম যে মা আসলে এই ব্যাপারটা হয়ে গেছে। তো মা বললো ঠিক আছে, তোমার আর যাওয়ার দরকার নাই। আর সত্যি সত্যি আমি সেদিন সারা রাত্রে আর বাথরুমে যাইনি।
আচ্ছা সত্যেন দা, এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই অবস্থাতে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা আপনার কেন মনে হলো যে এটা মানুষ না হয়ে অন্য কিছু হবে? এটা তো মানুষও হতে পারত, হয়তো বা এমন কেউ বসে আছে হয়তো ফাজলামো করে বা আপনাকে ভয় দেখানোর জন্য, বা কেউ চুরি করে নিয়ে বসে খাচ্ছে ওখানে। যেহেতু আপনি বলছেন যে চেহারাটা পুরোপুরি দেখেনি,
প্রথম কথা তার তো চেহারা দেখা যায় না, দাঁতগুলো বড় বড়, শুধু দাঁত আর চোখ দুটো চকচক করছে।
সেটা আলোর কারণে হতে পারে। খুব কালো কোনো মানুষকে যদি আমরা অন্ধকারে দেখি তাহলে তার শরীরে শুধু সাদা অংশগুলোই আমরা দেখতে পাবো।
আচ্ছা, এখন মানে যে কথাটা আসলে কথাটা বলা আমার একটু কম হয়ে গেছে, সেটা হচ্ছে ওই পেয়ারা গাছের নিচে অনেকেই অনেকদিন ভয় পেয়েছে, এমনকি দিনের বেলা দুপুরে ওই পেয়ারা গাছে মানুষ ভয় পেয়েছে।
কি জন্য?
মানে হয়তো একজন যা দেখছে যে কোন একজন মহিলা ওই পেয়ারা গাছ থেকে ঝুলছে, কি কোন একটা ডাল ধরে ঝুলে আছে, এরকম অনেকে ভয় পেয়েছে। আর আমাদের ওই পেয়ারা গাছের ওইখানটা আসলে একটা অদ্ভুতুরে ব্যাপার, যার ফলে ওইখান থেকে সাধারণত কেউ একা একা যায় না।
কিন্তু অদ্ভুতুরে ব্যাপার কেন, পেছনের ঘটনাটা কি?
মানে ওইখানে অনেকদিন আগে যা জানছি তাতে একজনের আকস্মিক মৃত্যু হয়েছিল। ওই পেয়ারা গাছটার নিচে একজন লোক টয়লেট করতে গিয়েছিল, যাওয়ার পরে সে ওইখানে টয়লেট করা অবস্থায় সে মরে বসেছিল। মানে যেভাবে সে বসে আছে সেভাবে বসেছিল, শুধু তার জানটা ছিল না। এটার পর থেকে ওইখানে এরকম অনেক রকম ঘটনা ঘটে। আসলে তার আগে সাধারণত মানে এইভাবে কেউ বুঝতে পারে নাই, কিন্তু যেদিন থেকে সে লোকটা মারা গেছে, সে লোকটা মারা গেছে আরো অনেক আগে, হয়তো 15-20 বছর আগে,
তখন থেকে জায়গাটা সবার কাছে
হ্যাঁ
পরিচিত হয়ে গেছে, এখানে একটা কিছু ঘটে,
একটা কিছু ঘটে, ভূতুরে জায়গা হিসেবে ওটা পরিচিত হয়ে গেছে।
অদ্ভুত অদ্ভুত অদ্ভুতের চেয়েও বেশি অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলো সত্যেন ভাই। মায়ের কাছে ছেলের রূপে গিয়ে খাবার নিয়ে আসাটা, এটা অনেক অনেক টাফ একটা ব্যাপার। আমি জাস্ট এটা চিন্তা করি যে সেই সময় কিন্তু মা হিসাবে না ধরে ওনাকে যদি সামান্য সাধারণ একটা মানুষ হিসেবে ধরি, উনি কি পরিমাণ রিস্কের ভিতরে ছিলেন, অনেক ক্ষতি হতে পারতো তার। কারণ যে জিনিসটা অন্য কারো রূপ ধরতে পারে সেই জিনিসটা আর কি না পাবে।
আসলে হলে অনেক কিছুই হতে পারত এবং অনেক কিছুই হতে পারে, অনেক সময় অনেক কিছু হতে গিয়েও হয় না, আবার কিছু না কিছু হতে গিয়েও অনেক কিছু হয়েছে। তো যাই হোক, এই ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্স। তো আর কি এক্সপিরিয়েন্স আছে যেটা আপনি এই মুহূর্তে আমাদের সাথে শেয়ার করতে চান?
হ্যাঁ, আর একটা এক্সপিরিয়েন্স আছে আমার রিসেন্টলি ঘটা, 2015 সালের 2 নভেম্বর রাত্রে ঘটা। আমি আমার বাড়ি থেকে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খেতে, মানে ইচ্ছা ছিল রাত্রে ওখানে থাকবো, যার ফলে আমি 10:30-10:30 দিকে তার বাড়িতে যাই।
আচ্ছা,
তো রাত্রি মোটামুটি 1:45 দিকে একটা নাম্বার থেকে আমার কাছে কল আসে।
আচ্ছা,
তো পরিচিত কণ্ঠ কিন্তু নাম্বারটা অপরিচিত।
আচ্ছা,
আমাকে শুধু ফোন দিয়ে বললো যে তোদের বাড়িতে গন্ডগোল হয়েছে, তুই তাড়াতাড়ি চলে আয়। এই কথাটা বলে সে লাইনটা কেটে দিল সাথে সাথে। আমি ওই নাম্বারটাতে অনেকবার নক করলাম কিন্তু কলার ঢুকলো না, মানে সে নাম্বারটা অব্যবহৃত এটা বলছে বারবার মোবাইলে। তো চিন্তা করলাম অব্যবহৃত নাম্বার থেকে আমার কাছে কলটা আসলো কিভাবে। যাই হোক, তার নাম্বারে যখন কল না ঢুকলো তখন আমি বাড়িতে ফোন দিলাম। আমি ও চিন্তা করেছিলাম যে সকালে আমার দুই ভাইয়ের মধ্যে হালকা একটু কথা কাটাকাটি হয়েছিল,
তাদের মধ্যে হয়তো বড় কিছু হয়ে,
হ্যাঁ তাদের মধ্যে হয়তো বড় বড় ঝগড়া হতে পারে, এই জন্য তো আমি তাদের দুইজনকে কল দিলাম। পরপর দুজনকে অনেকবার কল দিলাম, কমপক্ষে 7-8 বার করে এক একজনকে কল দিলাম, কেউ রিসিভ করে নাই। তো আমার টেনশনটা আরো বেড়ে গেল,
কি হয়ে গেল, ফোন রিসিভ করা,
হ্যাঁ আসলে কি হতে পারে যে ফোন রিসিভ করছে না। তখন আমি সেই মেইন রাস্তা দিয়ে না এসে সরাসরি আপনার ক্ষেতের মধ্যে দিয়ে যে রাস্তা, এই রাস্তা ধরে আমি আসা শুরু করলাম যে এদিক দিয়ে গেলে আমি হয়তো 15-20 মিনিটের মধ্যে আমার বাসায় পৌঁছতে পারবো, আর মেইন রাস্তা দিয়ে গেলে তো 1 ঘন্টার মতো লেগে যাবে। তো যাই হোক, রাস্তায় একটা কবরস্থান ছিল, এই কবরস্থান মানে কোনো কবরস্থানই লোকে বলে, ওখানকার স্থানীয় লোকদের মুখে অনেক শুনছি যে 1971 সালে একটা মুক্তিযুদ্ধের সময় এই কবরস্থানে অনেক লোককে মাটি চাপা দেওয়া হয়েছে, মৃত এবং জীবিত উভয় ধরনের মানুষকে মাটি চাপা দেওয়া হয়েছে, সেই থেকে ওখানে নাকি ভৌতিক অনেক ব্যাপার ঘটে। তো কথাটা আমার আসলে ওই সময় মাথায় ছিল না, যেহেতু বাড়িতে একটা প্রবলেমের কথা শুনছি আমার কিন্তু মানে ওই বিষয়টা তখন মাথায় না থাকারই কথা।
আচ্ছা,
তো আমি ওদিক দিয়ে আসছি অনেক দ্রুত,
তখন অন্যরকম একটা টেনশনে আছেন যে বাসায় কি হলো,
বাসায় কি হলো, শুধু আমার এই একটাই চিন্তা, অন্য কোনো চিন্তা আমার মাথায়
নেই। এত গভীর রাতে মানে কোনো একটা মোটামুটি সবাই জানে এমন একটা ভয়ঙ্কর স্পটের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মাথায় নেই?
আমার এটা মাথায় নেই।
আচ্ছা,
তো যাই হোক, আমি যখন কবরস্থানের কাছাকাছি আসছি তখন আমি বারবার মোবাইলটা দেখছি আর বাড়িতে ফোন করছি। তো হঠাৎ ওইখানে আসার পরে আমার মোবাইলটা অফ হয়ে গেল, অফ হওয়ার পরে মানে চার্জ কিন্তু ফুল ছিল, মানে মেজাজটা এমনি একটু খারাপ হয়ে গেল, কি হবে এখন কি মোবাইলটা অফ হওয়ার সময়। তো আবার আমি মোবাইলটা অন করলাম, অন করে চিন্তা করলাম যে ওরা যখন এতবার ফোন দিলাম রিসিভ করছে না, তাহলে সেই লোকটাকে আবার ফোন দিয়ে দেখি তো নাম্বারটা ব্যবহৃত না অব্যবহৃত।
প্রথম আপনাকে ফোন দিয়ে জানায় যে বাসায় কোনো গন্ডগোল হচ্ছে।
ইয়েস, আমি তার নাম্বারটা আবার ফোন দিতে গিয়ে দেখি সেই নাম্বারটা নাই,
মানে
কল লগে নাম্বার নাই।
আপনি তো নিজে সেই নাম্বারে ফোন করেছেন?
হ্যাঁ, আমি অনেকবার ফোন
করেছি, ডায়াল কলসে থাকার কথা, এবং যেহেতু সে কল করেছিল আপনাকে রিসিভ করতে
থাকার কথা, কিন্তু কল লগে মানে রিসিভ বা ডায়ালে কোনো জায়গায় সেই নাম্বারটা নাই।
হোয়াট ইজ গোইং অন? তারপর
তো আমি চিন্তা করলাম নাম্বারটা কি হলো, সব নাম্বার আছে শুধু এই নাম্বারটাই নাই। তো আমি যাই এসব ভাবছি আর আবার আমার বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করছি। তো ঠিক আমি যখন কবরস্থানের সামনাসামনি এসে পড়েছি, তখন মনে হলো আমার পায়ে যে চটি ছিল, মনে হলো চটির পিছনে কেউ একজন পা রাখছে। আর আমি যেহেতু বাড়িতে প্রবলেম, আমি তো অনেক দ্রুত গতিতে হেঁটে যাচ্ছি, সে যখন মানে কোনো এক ব্যক্তি যখন আমার ছুটিটাতে পা রেখেছে, আমি কিন্তু তখন আর ঝোঁক সামাল দিতে পারি নাই, আমি পড়ে যাচ্ছি। আমি চিন্তা করলাম আমি তো পড়ে যাব, কিন্তু হঠাৎ মনে হলো যে কোন এক লোক আমার দুই পাশে আমার বডিটাকে ধরেছে, ধরে অনেকদূর নিয়ে যাচ্ছে। আমি
আপনি আসলে উল্টে পড়ে যেতে পারেন?
হ্যাঁ, উল্টে পড়ে যেতে পারি।
পথেই কেউ একজন আপনাকে আরো ফোর্স করে সামনে দিয়ে
নিয়ে গেছে।
আচ্ছা, তারপর
আমি কমপক্ষে 20-25 feet দূরে গিয়ে তারপরে পড়েছি। তো যখন আমি পড়েছি, তখন হঠাৎ নারী পুরুষ উভয় কণ্ঠের হাসিরা আসছে না। আমি পিছনে তাকালাম, দেখি কেউ নাই আশেপাশে, তো কেউ নাই। যেখান থেকে আমি হাসির আওয়াজটা পাচ্ছিলাম সেখানে দেখি কেউ নাই। তো হঠাৎ মনে হলো যে সেই কবরস্থানে হয়তো অনেক বড় একটা গরু দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না, তখন আমার সেন্সটা এমন হয়ে গেছিল, আমি বুঝতে পারছিলাম না যে ওটা গরু নাকি সিংহ।
আচ্ছা,
এমন একটা ব্যাপার,
খুবই আতঙ্ক এবং ভয়
মানে চরম আতঙ্কিত হয়ে গেছিলাম। তারপরে আমি ওখান থেকে উঠে মানে আমি উঠতে পারছি, উঠে যে দৌড় দিছি, এই দৌড় দিয়ে আমার বাসার কাছাকাছি যেতে যেতে আর আমার কিছুই মনে নাই। আমি যে দৌড় দিচ্ছি আমার এতটুকু মনে আছে, আমি একটা দৌড় দিছি, কিন্তু বাসার কাছে যাওয়ার পরে আমার কিচ্ছু মনে নেই, ওখানে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে তো যাই হোক, অনেকক্ষণ পরে দেখলাম যে হ্যাঁ, আমার বাসার যে দারোয়ান এবং দারোয়ানের সাথে আরো দুই তিনজন লোক আছে, তারা সবাই আমার চারপাশে, আমার মানে মাথা ভিজা, চোখ মুখ ভিজা,
মাথায় পানি
দিয়েছিলাম যে আমাকে মাথায় পানি দেওয়া হয়েছে, চোখ মুখে পানি ছিটানো হয়েছে। তারপর আমাকে বারবার জিজ্ঞেস করছে কি হলো, তুমি এখানে পড়ে গেলা কেন? তো
আপনি কি বললেন?
আমি তাদের বললাম যে না, আসলে কেন পড়ে গেছি, কি কি হয়েছে আমি এটা বলতে পারবো না, কেননা আমি তাদেরকে তখন বলিনি, তারা তো একটু ভীত হতে পারে।
রাইট,
যে পরের দিন আমার সেই বন্ধুকে আমি ধরলাম যে কিরে, তুই কালকে আমাকে কোন নাম্বার থেকে ফোন দিয়েছিলি? তো বলতেছে না তো দোস্ত, আমি তো তোকে ফোন দিইনি। তো বললাম না, তুই ফোন দিসনি, তাহলে একটা নাম্বার থেকে আমার কাছে ফোন আসছিল কণ্ঠ তোর। তো সরাসরি কসম করে বলছে যে না, আমি তোকে ফোন দিইনি। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি,
আসলে আমি খুবই অবাক হলাম, স্পেশালি মানে ডিজিটাল কিছু ব্যাপার আছে যেগুলোকে ম্যানিপুলেট করা বা যেগুলোকে নষ্ট করা বা যে ডেটাগুলো সরিয়ে দেওয়া খুব টাফ, তাই না? মোবাইলে যে নাম্বারটা ডায়াল লিস্টে থাকে বা রিসিভ কলসে থাকে, সেগুলো যে কিভাবে চলে গেল, আমি মানে একেবারেই অবাক হয়ে গেলাম।
আসলে আমিও তো অবাক না হয়ে পারিনি তখন।
এই টাইপের মানে ফোন রিলেটেড আরেকটা ঘটনা আমাদেরকে আকিব নামে এক ভাই বলেছিল, এটা টোটালি ব্ল্যাক ম্যাজিক এর উপরে ছিল আমাদের সেই পর্বটাতে। উনি যেটা বলেছিলেন যে উনি একজনকে মেসেজ পাঠিয়েছেন, সে মেসেজের উত্তর দিয়েছে যে হ্যাঁ দোস্ত আমি বাসায় আছি, এবং তারপরে মেসেজটা আসার পরে ওনার মোবাইলে মেসেজটা আছে আমাকে উনি দেখিয়েছেন, কিন্তু মেসেজটা উনি পড়তে পেরেছেন। তারপরে এটা অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন চলে আসে না, যদি আমাদের ফন্ট না থাকে মোবাইলে ওই রকম হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে যে মেসেজটা যখন পাঠানো হয়েছিল, তখন মেসেজটা যার কাছ থেকে এসেছিল মেসেজ মোবাইলটা তার কাছেই ছিল না, ছিল সেই মানুষেরই বাসার ছাদে পড়ে থাকা, এবং ছাদ তালা দেওয়া, ছাদে কেউ নেই। তাহলে আমি বাসায় আছি, এই লেখাটা রিপ্লাই করে কে পাঠাবো?
কে পাঠালো?
তো এখানেও এরকম একটা ঘটনা আমি দেখলাম ঘটে গেছে যে কেউ না কেউ তো আপনাকে ফোন করেছিল, নেটওয়ার্কটা তো কেউ না কেউ ব্যবহার করেছে।
সেটাই তো,
তাহলে সেই নাম্বারটা গেল কোথায়?
সেটাই একটা ভাবার বিষয়।
আমি আসলে অনেক কিছুই বুঝি না, অনেক কিছুই বোঝার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারি না। যাই হোক সত্যেন ভাই, পরপর দুটো অদ্ভুত ঘটনা আপনার কাছ থেকে শুনলাম, আরো মনে হয় একটা ঘটনা বাকি আছে।
হ্যাঁ, আর একটা ঘটনা আমি বলবো
প্লিজ।
সেটা আমরা বর্তমানে যে বাসাটা ব্যবহার করছি, তার আগে একটা বাসা নিয়েছিলাম।
আচ্ছা,
সেই বাসায় তো একদিন সবাই চলে গেছে দাওয়াত খেতে, মানে নিমন্ত্রণ খেতে।
ওকে,
আমি বাসায় একা আছি। তো এই অল্প কিছুদিন আগে তখন ছনিয়াতে টিভি চ্যানেলে ছনিয়াতে ভৌতিক গল্প তো এখনো প্রচার হয়, তখন একটু বেশি বেশি প্রচার হতো। তো রাত্রি 12:30 থেকে একটা গল্প দিত, মানে বাঙালি অভিনেত্রীরা অভিনয় করতো। তো আমি বসে বসে সেই নাটকটা দেখছি, ওটা নাটকই বলবো, ভৌতিক নাটক। আমার বাসার সবগুলো লাইট অফ, ড্রয়িং রুমের লাইটটা আছে, আর আমি বেডরুমে বসে টিভিটা দেখছি, আমার টিভিটা বেডরুমে ছিল, ড্রয়িং রুমের লাইটটা অন ছিল। তো হঠাৎ মনে হলো কোন একজন ব্যক্তি, আমরা তো তিনতলায় থাকি, তিনতলার জানালাটা মনে হয় বাইরে থেকে কি একজন টান দিয়ে খুলে দিল।
এক মিনিট, আপনারা কয়তলায় থাকেন?
আমরা তিনতলায় থাকি।
তিনতলায় থাকি
আপনার পিছন দিয়ে যে কেউ উঠবে এ ওঠার কোনো সিস্টেম নাই, কিন্তু আমার মানে জানালাটা তো গ্লাসের জানালা, হঠাৎ মনে হলো গ্লাসটা কেউ টান দিয়ে খুলে দিল, জানালাটা খুলে দিল। তো মানে জানালাটাও কিন্তু লক করা ছিল, লকটা যখন মানে নামাই দিল তখন কট করে একটা আওয়াজ হলো।
ওপর দিকে যদি আমি টান দিই তাহলে লক হয়ে যাবে, নিচে ক্যাট করে নামিয়ে দিলে সেটা লক খুলে যাবে। তো সত্যেন ভাই যেটা বলার চেষ্টা করছে যে সে হঠাৎ করে শুধু যে জানালার স্লাইডিং ডোরটা খুলে যাওয়ারই শব্দ পেয়েছেন তা না, তার আগে টাক করে লক খোলারও শব্দ উনি পেয়েছেন। তারপর
যখন আমি জানালাটা খোলা দেখলাম তখন মানে ভিতরে কেমন একটু ভয় অনুভব করলাম, কি ব্যাপার জানালাটা খুললো।
সরি সত্যেন ভাই, কয়টার দিকে রাতে?
এটা 12:30 থেকে নাটকটা দেখছিলাম একটার পরে। অবশ্যই মানে আমি এদিক ওদিক তাকালাম, আমি তো জানি যে বাসায় আমি একা, কেউ নেই, তাহলে জানালাটা খুললে কে? তারপরে খেয়াল করলাম যে সেই ড্রয়িং রুমে কেউ একজন এসে লাইটটা অফ করে দিল।
মানে কি,
ড্রয়িং রুমের যে লাইটটা ছিল সে লাইটটা কেউ অফ করে দিল। তখন তো আমি ভয় পেয়ে গেলাম, বারবার জিজ্ঞেস করলাম কে কে ভিতরে কে? আমি জানি কি কারো ঢোকার তখন কথা না, কেননা আমি তো ভিতর থেকে ড্রয়িং রুম মেন দরজাটা আমি ভিতর থেকে লাগিয়ে দিয়েছি। তারপরে জিজ্ঞেস করলাম কে কে? কারো কোনো শব্দ নাই, তো কারো পায়ের আওয়াজ পাওয়া যায়, হাঁটার আওয়াজ পাওয়া যায় আমি পাচ্ছি
কন্টিনিউয়াসলি তখনও।
হ্যাঁ তখন আমি তখন মানে লাইটটা অফ করার পরে আমি হাঁটার আওয়াজটা আরো বেশি শুনলাম। তারপরে আমি কি করলাম, টিভির ভলিউমটা একটু কমায় দিলাম। যখন টিভির ভলিউমটা একদম কমায় দিয়েছি তখন সেই হাঁটার আওয়াজটা আর একটু মানে স্পষ্ট শুনলাম। তো পরে আমি সুইচটা আমায় আমি যে রুমে বসে টিভি দেখছি বেডরুমে বসে টিভি দেখছি সুইচটা অন করলাম, মানে লাইটটা জ্বালালাম। জ্বালানোর পরে দেখি কিচেন রুমের পানি ছাড়া। তো যখন কিচেন রুমের পানি ছাড়া দেখলাম তখন চিন্তা করলাম অবশ্যই কেউ এসেছে, হয়তো আমাকে ভয় দেখানোর জন্য।
আমি বুঝলাম না সত্যেন ভাই, এই অবস্থায় আপনি যেভাবে বলছেন তাতে আমি বুঝতে পারছি যে অন্য যে কারো থেকে আপনি অনেক কম ভয় পেয়েছেন।
হ্যাঁ
আসলে কিন্তু 100% জানেন যে একটা বাসায় আপনি টোটালি একা, তিনতলায় আপনি জানেন সেখানে মেইন দরজা ছাড়া ঢোকার কোনো উপায় নেই, আপনি নিজে জানলা খোলা শব্দ পাচ্ছেন, লক খোলা শব্দ পাচ্ছেন, লাইট নিভে যেতে দেখছেন এবং পরবর্তীতে পায়ের শব্দও পাচ্ছেন, তবুও আপনি মেইন দরজা দিয়ে বের হয়ে ছুটে চলে না গিয়ে ওই বাড়ির ভেতরে আছেন।
ওই বাড়ির ভেতরে আছি কেননা তখন তো আমার বাসার গেটও তালা মারা, আমি তো নিরুপায় ছিলাম, আমি ভিতরে ভিতরে এত ভয় পেয়েছিলাম।
মানে আপনি চাইলেও বের হওয়ার উপায়
আমি চাইলেও বের হওয়ার উপায় ছিল না। তো যার ফলে আমি যখন বেডরুমের লাইটটা অন করলাম এবং সঙ্গে সঙ্গে আওয়াজ পেলাম যে আমার রান্নাঘরে কেউ পানি ছেড়েছে, যখন পানি ছাড়ার আওয়াজ পেলাম তখন আমি একদম কাছেই, তো আমি শুধু এইখান থেকে চোখ বন্ধ করে আমি রান্নাঘরে সুইচটা দিয়ে দিলাম।
আচ্ছা
মানে আমি রান্নাঘরের দরজায় গিয়ে সুইচটা দিলাম, লাইট অন করলাম। মোটামুটি দুটো লাইট যখন জ্বলতেছিল তখন আমাদের বেডরুম তিনটা আমি তিন বেডরুমেরই লাইট অন করে দিলাম একে একে। তারপরে মানে ড্রয়িং রুমে তো মানে বেডরুম থেকে ড্রয়িং রুমে তো আলো আসে, সেই আলোতে গিয়ে আমি ড্রয়িং রুমের লাইট অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমি আর মানে ঘুমোতেও পারছি না, ভিতরে থাকবো আমি তাও পারছি না, মানে ভিতরে ভিতরে আমি এমন হয়ে গেছি যে ভয়ে মনে হচ্ছে আমার বুকের সবকিছু এক জায়গায় হয়ে আসছে, এরকম একটা অবস্থা। কিন্তু
আপনার ভেতরটা সংকুচিত হয়ে আসছে,
একদম সংকুচিত হয়ে গেছে, কিন্তু আমি চিৎকার দিচ্ছি না, চিৎকার দিতে পারছি না, হয়তো সেই শক্তিটাও আমার নাই। আমি যে তখন কেমন অবস্থায় ছিলাম আমি সেই অবস্থাটার বর্ণনা করতে পারছি না,
খুবই স্বাভাবিক।
তো পরে যে খুব ভয়ে ভয়ে আমি মেইন দরজা তারপরে খুললাম, মেইন দরজা খুলে শুধু সিঁড়ি দিয়ে এক দৌড়ে আমি নিচে চলে গেছি, গিয়ে দারোয়ানকে ডেকে উঠাইছি। আমি তো মানে ভয়ে ঘেমে অবস্থা খারাপ, আমি যে মানে নিচে নামছি কিভাবে নামছি আমি নিজেও বলতে পারি না, আমি দরজা খুলেই রেখে গেছি। পরে দারোয়ানকে গিয়ে যখন ডেকে উঠালাম দারোয়ান উঠছে, উঠে বলতেছে কি ব্যাপার এত রাতে, এত রাত বাইরে যাওয়া হবে না? তারপরে হঠাৎ আমার দিকে তাকায় বলতেছে যে কি ব্যাপার, আপনার কোনো সমস্যা, কি হয়েছে আপনার? তো পরে বললাম যে কাকা, মানে কাকা বলি, কাকা আমি প্রচণ্ড ভয় পাইছি। সে বলছে কি হয়েছে? মানে আমি প্রচন্ড ভয় পাইছি কি হয়েছে এত বর্ণনা করতে পারবো না। তো পরে উনি বললেন ঠিক আছে ফলেন, তো পরে গেছে মানে একসাথে গেলাম, যা দেখলাম যে মানে উনি সাথে এই সবগুলো রুম পুরো বাসাটা খুঁজে দেখলেন, বললেন কিছুই তো নাই। তো বললাম যে আমি কাকা একা এখানে থাকতে পারবো না।
আচ্ছা আপনি যখন গেলেন সেই জানালাটা কি খোলাই ছিল নাকি বন্ধ অবস্থায় ছিল?
না সে জানালাটা খোলাই ছিল, বন্ধ ছিল, খোলাই ছিল। পরে কাকাকে দারোয়ানকে বললাম, তো বলতেছে এত রাতে জানালা খোলা রাখছেন কেন? আমি বলছি যে যাই হোক আমি যে কারণে খুলছি খুলছি, এখন কোনো কথা নাই আপনি শুধু চলেন। তো আমি আগে আগে উনাকে পিছনে রেখে পরে উনি নিজের হাতে সবগুলো লাইট অফ করে দিলেন, আমি শুধু সামনে সামনে হেঁটে যাচ্ছি। পরে নিচে আসলাম, এসে সারা রাত আমি দারোয়ানের কাছে বসে থেকে কাটালাম। পরের দিন সকালে আমি বাইরে নাস্তা করেছি এবং উপরে গেছি, সবাই যখন বাসায় আসছে তারপরে।
এই ঘটনাটা কবে ঘটে?
এই ঘটনাটা ঘটেছিল 2013 সালে আর কি।
আচ্ছা আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, বাট আমি ভেবেছিলাম যে এই কিছুদিনের মধ্যে আপনার সাথে বোধ হয় এই ঘটনাটা ঘটে।
না এই ঘটনাটা আর একটু আগে।
সত্যেন ভাই কি বলবো, আপনার লাস্ট স্টোরিটা এরকম একটা সময় একা বাড়িতে থাকা বা কিছুটা সময়ের জন্য হলে আটকে যাওয়া, মানে হয় না যে কোন এক জায়গায় একটা বোম ব্লাস্ট করেছে, বোম ব্লাস্টে যতজন মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে পদদলিত হয়ে,
হ্যাঁ
হ্যাঁ, আতঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে। তো আমার মনে হচ্ছিল যে আপনার ওই সিচুয়েশনটাতে তখন কিন্তু অনেক মানুষ স্ট্রোক করতে পারে, ভয়, হার্ট অ্যাটাকও করতে পারে যে কি হচ্ছে এগুলো, যেহেতু আপনি সম্পূর্ণ একা ছিলেন। তো এই ধরনের ঘটনার মাঝে মাঝে এই কথাটা বলার কারণ সেটাই যে আপনারা যারা শুনছেন তারা অবশ্যই দেখবেন যে সত্যেন ভাই কিভাবে নিজেকে এত ভয় পাওয়ার পরেও তারপরে উনি কিভাবে দরজা পর্যন্ত গেছেন এবং নিচে দারোয়ানকে ডেকে নিয়ে এসেছেন, এবং এটাকে আমরা বলি সাহস।
আর এইসব ঘটনায় অনেকেই যেটা করে থাকেন সেটা দুঃসাহস, অর্থাৎ খুব আগবাড়িয়ে না বুঝে শুনেই মানে দেখতে যাওয়া, এটা কিন্তু খুব একটা সাহসের কাজ না কিংবা বুদ্ধিমানের কাজ না। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ঘটনাগুলোর সময়, এই ইনসিডেন্টগুলোর সময় সবচেয়ে কুল মাইন্ডেড যারা থাকতে পারে আমার ধারণা তারাই এই ঘটনাগুলো থেকে ওভারকাম করতে পারবেন। যদি সত্যিকারের কোনো ভূত নাও থাকে তাহলে কিন্তু আপনার মনের ভূতই তখন আপনাকে খেয়ে ফেলার জন্য যথেষ্ট। সো এই বিষয়গুলোতে খুব ঠান্ডা মাথায় এবং খুব লজিক দিয়ে বুদ্ধি দিয়ে বিষয়গুলোকে হ্যান্ডেল করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। অ্যাট লিস্ট
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং যারা ডর শুনছেন বিশেষ করে ঢাকার বাইরে শান্ত একটা পরিবেশে শীতের রাত বলা যেতে পারে, বিশেষ করে যারা রেসিপি মেইনটেইন করে শুনছেন ডরের, তাদের জন্য ডর অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। প্রিয় শ্রোতা, আমরা ঠিক রাত একটায় আবারও ফিরব। ডর সময় রাত একটা, গভীর রাত নিঃসন্দেহে, ডরের সঙ্গে যারা এখন পর্যন্ত আছেন এবং গভীর রাত পর্যন্ত যারা ডর শোনেন, ধন্যবাদ জানাবো তাদেরকে। যারা বিশ্বাস করেন জীবনে অধিভূত ঘটনার অস্তিত্ব রয়েছে, এবং যারা বিশ্বাস করেন যুক্তির ওপারেও অনেক কিছু সম্ভব, যারা বিশ্বাস করেন এখনো অনেক অনেক অবিশ্বাস্য ঘটনা পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলে যার জট বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, তাদের জন্য প্রিয় এই অনুষ্ঠানটি আমরা নিয়ে আসছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20। প্রতি বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে ঘটে যাওয়া জায়গাটিতে বসে আমরা ধারণ করা ডর আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে যারা আমাদের গেস্ট হয়েছেন, অপু, আনোয়ার, ইয়াসিন, সত্যেন এবং ইকবাল, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যেখানে বসে ডর ধারণ করা হয় সেই জায়গাটির প্রপার অ্যাড্রেস কেন অনুষ্ঠানে বলা হয় না। সেটি এ কারণেই আমরা বলি না, রেডিওতে এই ধরনের অ্যাড্রেস বলে দেওয়া হলে ওই জায়গাটিকে ঘিরে এক ধরনের মিথের জন্ম হতে পারে, আমরা সচেতনভাবেই সেটা চাই না বলেই আপনাদেরকে প্রপার অ্যাড্রেসটি বলি না। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরব স্টোরিতে যেখানটাতে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। শুনতে থাকুন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
যদি সত্যিকারের কোনো ভূত নাও থাকে তাহলে কিন্তু আপনার মনের ভূতই তখন আপনাকে খেয়ে ফেলার জন্য যথেষ্ট। তো এই বিষয়গুলোতে খুব ঠান্ডা মাথায় এবং খুব লজিক দিয়ে বুদ্ধি দিয়ে বিষয়গুলোকে হ্যান্ডেল করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। অ্যাট লিস্ট যাই হোক, অনেক ধন্যবাদ সত্যেন ভাই আবারও এসে আপনার এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আশা করি অনেকের কাছে আপনার এই এক্সপিরিয়েন্সগুলো বেশ ভালো লেগেছে, কিংবা যারা আরো দুঃসাহসী রয়েছে, জানি না কতটুকু বুদ্ধিমান বা বোকা যেরকমেরই হোক না কেন, তাদের কাছে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে, এবং এটা সম্পূর্ণই শ্রোতা যারা রয়েছেন এটা সম্পূর্ণ আপনাদের স্বাধীনতা। তো যাই হোক, আরো একবার ধন্যবাদ সত্যেন ভাই আপনাকে আমাদের সাথে এই জার্নিতে যোগ দেওয়ার জন্য।
থ্যাংক ইউ। ফ্রেন্ডস, অনেকগুলো গল্প আমরা শুনলাম অলরেডি অনেক অতিথির কাছ থেকে, আরো অতিথি আমাদের আছে এবং তাদের কাছ থেকেও আমরা গল্প শুনবো। অনেক রকম অনেক ঘটনাই ঘটে পৃথিবীতে, অনেকেই অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই, যে এই কাজটা আমি করেছিলাম বা সেই কাজটা সে করেছিল, এটা হচ্ছে সাধারণ ভুলে যাওয়া। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটে, তারা নিজেরা নিজেদের অ্যাক্টিভিটিটাকে এক্সপ্লেইন করতে পারে না, তারা নিজেরাই বলতে পারে না যে কেন বা কোন সময় কি কারণে কিসের লোভে বা কিসের ভয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে বা যে কোনো কাজ করেছে। তেমনই একজন আজকে আমাদের সাথে আছে, আমাদের সাথে আছে ইকবাল ভাই। ইকবাল ভাইয়ের কাছ থেকেও আমরা তার কিছু এক্সপিরিয়েন্স আশা করবো যে তিনি আমাদের সাথে শেয়ার করবেন। ইকবাল ভাই কেমন আছেন?
হ্যাঁ, আমি ভালো আছি ভাইয়া।
আচ্ছা ইকবাল ভাই, আপনি কোথায় থাকেন?
আমি আগে চিলখেতে থাকতাম, তো আমার গ্রামের বাড়ি হচ্ছে বলা লালমোহন থানা আর হচ্ছে রামগঞ্জ ইউনিয়ন।
ওকে, তো ইকবাল ভাই আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে সেগুলো অ্যাকচুয়ালি কবে ঘটে এবং ঠিক আপনার সাথেই কি ঘটে?
অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমার সাথেই ঘটেছে, ঠিক আছে, আর আমি এই ঘটনার রাজসাক্ষী। কারণ এই জন্য বলবো, পুরানো বাড়ি থেকে সামনে একটু নতুন বাড়ি করছি, সেটা নিয়ে গল্পটা, ঠিক আছে। আর এই গল্পের কারণে আমার লাইফে মানে অনেকগুলো সময় আমি নষ্ট করছি, আমি অনেক মানে এই ঘটনাকে কেন্দ্র করে আমার লাইফে অনেক মানে ফুললি ডিজার্ভ হয়ে গেছিল।
আচ্ছা,
সেখান থেকে কোন রকমের নিজেকে উদ্ধার করে আনা হয়েছে, ঠিক আছে, আমাদের ওইখানে একজন পীর ছিল, ওই পীরের মাধ্যমে।
ওকে, যাই হোক, আমরা আরো ডিটেলসে আপনার কাছ থেকে শুনবো। তো তাহলে আমরা প্রথম ঘটনাটাতে চলে যাই, আপনি কোন ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে চান, ঘটনাটা কবে?
ঘটনাটা হচ্ছে মিনিমাম 5 ইয়ার্স আগে।
আচ্ছা,
তো কোথায় ঘটে ঘটনাটা বলবো, এটা আমার নিজের বাড়িতে।
আচ্ছা, সেই জায়গাটা কোথায় ভাইয়া?
সেই জায়গাটা হচ্ছে ভোলার লালমোহন থানা রামগঞ্জ ইউনিয়নের 2 নং ওয়ার্ডে আমাদের বাড়ি, যেটা আর কি পুরান বাড়ির সামনে নতুন বাড়িটা, নতুন বাড়ি।
আচ্ছা আচ্ছা, তো একেবারেই তো বোধ হয় গ্রাম যাকে বলে, ঠিক সেভাবেই কি আমরা মানে আমি চাচ্ছিলাম যে আমাদের যে শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা যেন একটু হলে বুঝতে পারে যে আপনি কোন অবস্থানটায় বসে কি ধরনের ভয়টা পেয়েছিলেন।
আসলে এই অবস্থানটা অনেক কঠিন ছিল আমার সাথে ঘটা ঘটনা, তো আমি আসলে জিনিসটা এক্সপ্লেন করতে গেলে দর্শকের মধ্যে অনেকটা ভয় জেগে যাবে, আসলে মানুষের লাইফে এরকম কিছু ঘটতে পারে।
ওকে, তাহলে আর কোনো কথা না বাড়াই আমরা ইকবাল ভাই আপনার সরাসরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত গল্পে চলে যাই।
আচ্ছা, আমার গল্পটা বলতে গিয়ে আমার নিজের মানে গায়ে প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যাচ্ছে মনে হয়। ঘটনাটা হচ্ছে এরকম, আমাদের একটা পুরোনো বাড়ি আছে, এই বাড়ির সামনে আমার দাদু একটা নতুন বাড়ি করে।
আচ্ছা,
এই বাড়িটার পরিচর্যা করার জন্য কয়েকজন লোক রাখে, ঠিক আছে। একটাই ঘর ছিল, ছোট্ট একটা ঘর, তখন ভালো করে কোনো ঘর তৈরি করা হয়নি, তখন ওইখানে যাদেরকে থাকতে দেওয়া হয়েছিল তারা থাকতো। তো থাকাকালীন অবস্থায় এমন কিছু মানে অলৌকিক ঘটনা ঘটতেছিল যেগুলো দেখে আসলে যাদেরকে রাখা হয়েছিল তারা অনেক ভয় পাইতেছিল। যেমন একদিন রাতে ওনার মানে ঘর থেকে সামনে দাদা দাদা গল্প করতেছে, তখন দেখতেছি ঝোনাকির মতো, ঝোনাকি তো সাইজ একটু ছোট হয় কিন্তু ওই জিনিসটা ছিল অনেক মানে একটু বড় টাইপের তারার মতো, আকাশে তারার দিকে তাকালে যেরকম এরকম মনে হয়। তারাটার দিকে তাকানোর পরে হুট করে মানে আগুন ধরে যায়, আগুন
জ্বলন্ত তারাগুলোর মধ্যে থেকে,
জ্বলন্ত তারাগুলোর মধ্যে থেকে মানে ছোট্ট একটা তারকা এত বড় আগুন হয়ে গেছে, ওনারা তো ভয়ে একদম হিপশিপ খেয়ে গেছে।
ভাইয়া ওনারা ঠিক কোথায় এটা দেখতে পান?
আমাদের যে ঘরটা করা হয়েছিল নতুন, ওই ঘরের একটু সামনে বড় একটা পুকুর, আর পুকুর পারে একটা কর্নারে একটা তাল গাছ আছে বড়, ঠিক আছে, তাল গাছের ওইখান থেকে শুরু করে সবসময় তাল গাছ থেকে শুরু করে এই পাশে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ বরাবর এই কর্ণাকর্ণি, ঠিক আছে, এই দুইটা জিনিস সবসময় মুখ করতো।
আচ্ছা, এটা প্রায়ই হতো,
প্রায়ই হতো এটা।
আচ্ছা, তারপর কি হলো?
তারপরে উন্নত অবস্থা মানে ঘটতেছে ঘটনাগুলো ওনারা দেখতেছে ভয় পাইতেছে, পরে আমার দাদা কি বললো, ভাই আমাদের এখানে তো আপনারা থাকতে দিচ্ছেন, প্রতিদিন এরকম মানে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতেছে, আমরা এরকম হলে কিভাবে থাকবো। পরে দাদাকে গিয়ে বলার পরে দাদা বন্ধ করে দিছে বাড়িটা, বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পরেও কোনো কার্যকর হয় নাই। পরে একই সেম টাইম পরের দিনে একই রকম ঘটনা, পরে ওইখানে বলতো যে বাড়ি পাহারা দেয়, ঠিক আছে, সাদা অদ্ভুত লম্বা, তো আমাদের ঘরের সামনে যে কাঁঠাল গাছ আছে এখানে নাকি প্রায় সময় দাঁড়ায় থাকতো। তো ওনাদের
মানে একটু আগে যে মানুষটার ডেসক্রিপশন আপনি দিলেন,
হ্যাঁ,
লম্বা আমার সাদা জামা পরা,
হ্যাঁ, যে তার কথা বললাম, ওই একটাই লোক নাকি যে উনি বাড়ি পাহারা দিত, এক এক সময় এক এক রূপে থাকতো বাড়ির মধ্যে। তো এমন অবস্থায় ঘটনা চলতেছে মানে ক্রমবর্ধমান, এটা এখনো আজ পর্যন্ত চলতেছে।
আরো কিছু ঘটনা যদি আপনার কাছ থেকে শুনতে পারতাম আমরা, কি ধরনের ঘটনাগুলো ঘটছে?
ঘটনাগুলো ঘটছে এরকম যে ওই বাড়িতে বন করার পরে কিছুদিন শান্তিতে ছিল, বাট একদম যে আমার দাদা ওটা ইয়ে করে দেওয়ার পরে বন করে দেওয়ার পরে অকার্যকর ছিল তা না।
আচ্ছা,
কিছুদিন হলো কার্যকর ছিল, কিন্তু কিছুদিন পরে ওনারা থাকতে শুরু করলো। তো এরকম করে ওনার একটা মেয়ে ছিল, ঠিক আছে, ওই যে গ্রামের বাসায় বলে না ওর কায়ে থাকে, তো ওনার মেয়ে পুকুর থেকে পানি আনতে গেছে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের পানি কলটা তৈরি হয় নাই। পানি আনতে যায়, ও এটা দেখে একদম সাদা অদ্ভুতে ভুতুরে লম্বা সাদা জামা, ঠিক আছে।
সাংঘাতিক কয়টার সময় আপনি আরেকটু আমাদেরকে গুছিয়ে বলুন যে আসলে কি দেখতে পেল?
মানে কলের দিকে যাইতেছিল, মানে পুকুর পাড়ের দিকে যেখানে আমাদের কলটা হয়েছে এখন নতুন কলটা, তো এখানে এটার পরে বড় পুকুরটা, আমি এর সামনে ছোট পুকুরের ডিসক্রিপশন দিলাম, একটু সামনে গিয়ে বড় পুকুরটা। তো গ্রামের বাড়িতে সাতটা আটটার দিকে এমনি নিয়ে যান,
রাইট,
সবাই আটটা নটা দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ে। ওকে বলছে যে এক কলসি পানি নিয়ে আসো, তো পানি নিতে গেছে, পানি নিতে যা দেখে যে অদ্ভুত, ঠিক আছে, পাটা একটু ঘুরানো, অনেক লম্বা, পাঞ্জাবি পরা, সাদা, এটা দেখে মনে হয় যে ও মাটিতে পড়ে গেছে।
দেখতে কেমন ছিলেন চেহারা, সেটা কি
ও বলতেছে? ভাইয়া আমি যখন এটার মুখের দিকে তাকালাম অনেক লম্বা, মনে হয়েছে আকাশ ছোঁয়া এত লম্বা, এটা দেখে এত প্রচুর পরিমাণ ভয় পেয়েছি আমি। আমি আসলে তখন কল্পনা করতে পারতেছিলাম না যে আমি কি করব।
আচ্ছা আচ্ছা,
একবার যাও পড়ে গিয়ে মুখ দিয়ে লেড়া ছেড়ে দেয়।
আচ্ছা আচ্ছা,
পরে ওকে মানে উঠায় নিয়ে আসছে বাসায়।
তাকে ঠিক মানে উনি কয়টার সময় গিয়েছিল ওদিকে রাতে?
বাগানের ভিতর কেউ রাত্রে বেলা ঢুকতে চায় না। তারপরে এক পর্যায়ে ওকে বাসায় নেওয়ার পরে জ্ঞান ফিরার পরে দেয়ালের এদিকে তাকায় বলতেছে, মামা এটা কি, এটা কি, দেখো কত বড় চোখ, এরকম করে আমার যেদিকে তাকায় এদিকে আঙ্গুল দিয়ে ডেডিকেট করে, মা এটা কি, হা করে আছে, আমাকে খেয়ে ফেলবে মা, ভাগ ভাগ, ঠিক আছে, এরকম করতেছে। পরে এক পর্যায়ে একটা ওজন নিয়ে আসছে, ওজন এসে মরিচ পুরলো, মরিচ পুরে ওর নাকের মধ্যে এবং ধরলো, ধরার পরে হাসি দিল, পরে কোনো কাজ করতেছে না। পরে এক পর্যায়ে ওর চোখগুলো লাল লাল হয়ে গেছে একদম বড় বড়।
আচ্ছা,
এটা দেখে ওজন বলতেছে ওকে তো ভালো বুঝতেই পাইছে, তো ওরে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে। পরে দেখলাম ওরে মানে একদম ভালো করে রশি দিয়ে বাঁধলো, বাঁধার পরে এক পর্যায়ে ও মানে ছোটাছুটি করতেছে, আমি বেরিয়ে যাবো, আমি বেরিয়ে যাবো, এখানে থাকবো না, ঠিক আছে।
তখন কি তার কণ্ঠস্বরটা নিজের মতো নেই?
না না, একটু অদ্ভুত, এরকম মোটা করে বলতেছে আমি বেরিয়ে যাবো, আমাকে এখানে কেউ টেউ রাখতে পারবে না, ঠিক আছে, এরকম করে। তবে এক পর্যায়ে ওকে কেউ মানে রাখতে পারতেছে না, পরে হজুর বলতেছে তুই বেরিয়ে যাবি কেন, পরে বলতেছে আমার বাসা না তেঁতুল গাছের মধ্যে।
আচ্ছা,
আমি যে পাঁচ তেঁতুল গাছের কথা জিজ্ঞেস করলাম, আমি এখানে থাকি, তুই এখানে থাকিস তো এখানে আসছিস কেন? পরে বলতেছে এখানে আসছি, এখানে আমি অনেক অনেক যুগ ধরে থাকি।
মানে তাদের পৈতৃক সম্পত্তি? ওটা
পৈতৃক সম্পত্তি কিনা জানি না, তবে ওর মানে কাহিনীগুলো দেখে এত খারাপ লাগতেছিল যে নিজেকে দৌড় রাখতে পারতেছিলাম না, যে গার পশম গুলো কাটা দিচ্ছে বারবার, যে ও মানে একটা স্বাভাবিক মানুষের কণ্ঠ আর একটা অস্বাভাবিক কণ্ঠ, দুইটা কিন্তু, একটা ভূতুরের কণ্ঠ, একটা স্বাভাবিক মানুষের কণ্ঠ, কিন্তু অনেক স্টার
অনেক।
তো এক পর্যায়ে ও তো আর কোনো কিছু মানতেছে না, আমি তেঁতুল গাছে চলে যাবো, তেঁতুল গাছে চলে যাবো, তখন করতেছিল। পরে হুজুর ওই ভালো করে রশি দিয়ে বাঁধলো, বাঁধার পরে আমাকে বাঁধিস কেন, ছাড় আমাকে ছাড়, আমি এখানে থাকবো না, এরকম করে। তো মানাতে পারতেছে না, পরে বলতেছে দেখ পাগলামি করিস না, তুই চলে যা, ঠিক আছে, শুনতেছে না, কোনো কিছুতেই রাজি হচ্ছে না, যাবো না, আমি সুলতানাকে নিয়ে যাবো।
আচ্ছা,
এভাবে পরে শুনতেছে না, তো শুনতেছে না, পরে ওদের বাঁধার পরে কাপলা গাছ তো চিনেন আপনারা, কিন্তু এই কাপলা গাছটা নিয়ে আসছে, এসে মরিচ পুড়লো আর সুরা ইয়াসিন পড়তেছে আর কি কি সুরা যেন পড়তেছে, পরে পরে রু দিতেছে, কতক্ষণ পরে গর্জন মারে, চোখ গুলো বলতে আমাকে চাল মানে খাবো, এরকম করতেছে। পরে বলতেছে কিছুক্ষণ পরে বলতেছে আমাকে একটা মিষ্টি খাওয়াবি, এরকম করে আমাকে একটা মিষ্টি খাওয়াবি, বলতেছে না তোকে মিষ্টি খাওয়াবো না, তোকে জুতা খাওয়াবো।
আচ্ছা,
জুতা নিবি? বলতেছে না আমি জুতা নিবো না, আমি কি জুতা খাওয়ার মতো নয়, একদম চোখ গুলো লাল টকটক হয়ে গেছে।
আচ্ছা,
চারদিকে তাকে সেই ভয় পায়। পরে এক পর্যায়ে মানে জিনিসগুলো নিয়ে,
আচ্ছা আপনি কি তখন ছিলেন ওইখানে?
তখন আমি ছোট ছিলাম।
আচ্ছা আচ্ছা, কেন জিজ্ঞেস করলাম হঠাৎ করে এই কথাটা, আপনি যখন বলছিলেন যে যার দিকেই তাকাচ্ছে সেই ভয় পেয়ে যাচ্ছে, তো আমার মনে হচ্ছিল আপনি থাকলে হয়তো আপনার কাছ থেকে আমরা সরাসরি আরো জানতে পারতাম যে কি পরিমাণ ভয় পেয়ে যাচ্ছিল।
একটা মানে একটা গল্পের রেশ ধরেই কিন্তু আমি কিন্তু কখনো কোনো কিছুকে ভয় পেতাম না, আর তাদের কবছর কখনো বিশ্বাসী ছিলাম না।
আচ্ছা,
এক পর্যায়ে ওকে মরিচ পোড়া দিল, সুলতানাকে মরিচ পোড়া দেওয়ার পরে হাসি দেয় আর এদিকে ছোটাছুটি করে, এ হাতে নাকি চারজন ধরে রাখছে, এ হাতে চারজন ধরে রাখছে, ওকে ধরে রাখতে পারে না, এতটা ভীষণ ডেঞ্জার আছে। আর চুলগুলা এলোমেলো, যেমন কিছু কিছু জিনিস আছে না, যেমন কিছু পাগলি মাথায় রাস্তা দেখা যায় যে অদ্ভুত অবস্থা, চুলগুলো বের করে রাখে, কিছুক্ষণ পরে এরকম মাথা নাড়া দেয়, মাথা নাড়া দিয়ে আমাকে ছাড়, আমি যাবো, তেঁতুল গাছে যাবো, আমার আরো ছয় বোন আছে, এরকম করে সাত বোন। পরে হুজুর বলতেছে, দেখ তুই যা যা, সুলতানাকে রেখে যা, ঠিক আছে? ওনার একটা মাত্রই মেয়ে, তুই ওকে গিয়ে মেরে ফেলবি। বলে ওকে মারবো না, ওকে আমাদের সঙ্গে রাখবো, সঙ্গে রেখে ওরা ওকে আমাদের সাথে আমাদের মতো করে বানাবো। ওরা এক পর্যায়ে মানে হুজুর ওকে যে কাঁপার লাঠি আছে এটা দিয়ে সুরা পড়তেছে আর মারতেছে, ছাড় আমাকে ছাড় মারবার, একই ধরনের মানে কথা বলতেছে। পরে আস্তে আস্তে মারতেছিল, শুনতেছিল না, পরে জোরে মার দিছে, জোরে মার দেওয়ার পরে অনেকক্ষণ পর ঠাস করে পড়ে গেছে, পরে যা অজ্ঞান হয়ে গেছে। ওরা মাথায় তেল তোলা দিল, তেল তোলা দেওয়ার পরে কিছুটা জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরার পরে ওকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি তো কিচ্ছু জানি না, কি হয়েছিল আমার, আমার কিছু জানে না, কিছুই জানে না আমার কি হয়েছিল, না আমি কিচ্ছু জানি না, আমি এখানে কেন এরকম করতেছিল।
আর শেষ পর্যন্ত কি যে জিনিসটা আমার ভিতরে ছিল সেটা বের হয়েছিল?
হ্যাঁ সেটা বের হয়েছিল।
আপনারা কিভাবে টের পেলেন?
যখন ওর যেই মানে পাগলামিটা করছিল আগের সময়টাতে, সেই পাগলামিটা পরে আর করে না।
পরবর্তীতে কোনো রাতে বা কোনোদিনও হঠাৎ করে একদিন কখনোই
হঠাৎ করে এরকম কিছু আর মানে ওর মধ্যে পাওয়া যায় না। পরে এক পর্যায়ে অনেক দিন যাওয়ার পরে আমাদের সেই বাড়িটাতে মানে আমাদের দাদার যে ছেলেরা, যেমন আমার আব্বু আমার জ্যাঠারা, ওনারা একটু বড় হয়ে গেছে, সবাই বিয়ে শাদী করছে, তখন তো সবার জন্য আলাদা আলাদা ঘর দরকার।
রাইট,
তুই ঘরের জন্য কি করছিস, পুরান বাড়িতে সবাই থাকতে পারবে না, তাহলে ওর কাজ যারা ছিল ওনাদেরকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে এখানে বাড়ি করে দাদা আব্বু আর জ্যাঠাকে রেখে দেয়।
আচ্ছা আচ্ছা।
প্রায় পাঁচ বছর পর মানে ওইখানে আমার আব্বুরা বসবাস করতে শুরু করলো। শুরু করার পরে এক পর্যায়ে আমাদের এখানে একটা পানির কল, ওই যে আগে ফার্স্টে বলছিলাম যে পানির কল গাড়তে নিয়েছিল, পানি মানে পানির যে টিউবওয়েল গাড়লো, গাড়ার পরে ওইখানে যে লোকরা কাজ করতো ওই লোকরা কাজ শুরু করে। কাজ শুরু করার পরে প্রতিদিন রাতে সবাই এই যে কলালা যেরকম হয়েছে করে গান বাদ্য করে সব সময়, পরে এগুলা করতে থাকে। তো রাত্র একটা দেড়টা বাজে, তখন একটা ছিল অনেক দুষ্ট, সবসময় যে কল কাটতে প্রচুর দুষ্ট ছিল, ও কিছুকে ভয় পেত না, সবাই ঘুমিয়ে গেছে, ও গান গাইতেছে, দুষ্টামি করতেছে।
তোর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ছোট্ট একটা বিরতির সময় হলো, আবারও মাত্র চার মিনিটের বিরতি, আমরা ডরের একেবারে শেষ ভাগে ফিরছি, একটু পরে শুনছেন আপনি ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর রাতের গভীরে পৌঁছে গেছি আমরা, চার মিনিট পর ডরের শেষ ভাগে আমন্ত্রণ। আমি আছি কিপ্রিয়া, রয়েছে আপনার সঙ্গে, আমার টিমকে স্পেশালি থ্যাংকস। অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, অপু, আনোয়ার, ইয়াসিন, সত্যেন এবং ইকবাল, তাদেরকে আমরা স্পেশালি আরো একবার থ্যাংকস জানাবো। প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যদি এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892। ডর
সবাই ঘুমাই গেছে, ও গান গাইতেছে, দুষ্টামি করতেছে। পরে ওই যে আমি যে বাড়ির পাহারাদারের কথা বললাম, ওর সেম গল্পটা করলো ওইখানে আসে। ওইখানে আসে ওর সাথে একদম মুখামুখি দাঁড়ায়, একদম সামনের দিকে দাঁড়ায় বলতেছে, আল্লাহ, পা হচ্ছে মাটিতে আর মাথা হচ্ছে আসমানে, এটা কি মানে এত অদ্ভুত লাগতেছিল। পরে এক পর্যায়ে ও খুব ভয় পায়, ভয় পাওয়ার পরে আম্মু বাসা থেকে চলে আসে। আম্মু বাসা থেকে চলে আসার পরে ওইখানে দাঁড়ায় বলতেছে, কি হয়েছে কি হয়েছে, এখানে এত চিল্লা চিল্লি কেন, কলালাদেরকে জিজ্ঞাসা করে। পরে ওরা বলতেছে, আপু ওনা কি যেন একটা দেখছে, ঠিক আছে, দেখে অজ্ঞান হয়ে গেছে। পরে আম্মু বলতেছে, এগুলা কোনো ঘটনা না, এগুলা আমাদের বাড়িতে পূর্ব থেকে স্বাভাবিকভাবে ঘটতেছে, তোমরা ভয় পাও না, তোমরা তোমাদের মতো কাজ করো।
আচ্ছা,
তো গেল সেদিনের হিস্টোরি। যাওয়ার পরে দাদি আমার পুকুর বাড়িতে বেড়াইতে গেছে, আমার শেপালি পুকুর বাড়িতে, আমার পুকুর বাড়ি একটু কাছাকাছি। তো রাত্র 12টা বাজে, আশা মানে দাদির কর্তা একদম হুবহুব বলতেছে, আব্বুর নাম ধরে ডাকতেছে, নাসির, একবার ডাক দিছে। আব্বু বলতেছে, আমার বলতেছে যে দেখো আমাকে ডাকতেছে, আমি যাই, মা মনে হয় আসছে। আম্মু বলতেছে, রাত্র 12টা বাজে, তোমার মতো এখন আসার কথা না, এখন করতে গিয়ে আসবে, দাঁড়াও আর একটু ওয়েট করো, আর দুইটা ডাক দিক, তিনটা ডাক দিলে হয়তো বুঝবে যে মানুষ ডাকতেছে। এক পর্যায়ে চিন্তাধারা করে দেখলো আর কোনো ডাকাডাকি নেই।
আচ্ছা,
এক পর্যায়ে কোনো ডাকে
একবারে নক করেছে।
হ্যাঁ, একবারে নক করেছে। সেই ঘটনাটাই, দাদি 2004 সালে মারা যায়। 2004 সালে মারা যাওয়ার মানে এক বছর আগেই ঘটনাটা ঘটে।
আচ্ছা,
সেম একই গল্প, গত দু মাস আগে আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার একটা ভাবি আছে, ওনার নাম হচ্ছে নীল।
আচ্ছা,
তো উনি সেম টাইম ওই একই জায়গায় আমাদের যে কলটা কাটছে ওই সাইনে দাঁড়ায় বলতেছে ছুইলে, বাবা ডাক দিল। ডাক দেওয়ার পরে আমরা বললাম আমাকে না ভাবি ডাকতেছে, আমি বলতেছে এটা তো পূর্বের সিন, ঠিক আছে, ও তো আমাদের কিভাবে ডিস্টার্ব করতেছে। তো প্রতিদিন এরকম করে ডিস্টার্ব করতো, আর আমাদের মানে বাড়িতে ঘর দুটা, আর আমরা লোক সংখ্যা অনেক কম, আম্মু তো সরকারি চাকরি করে, এখানে অফিস শেষ করে নানা বাড়িতে বেড়াইতে যায়, শৈলে একা বাসে, আমরা একবার এক বনে। তো ও বাসায় বসে আছে, পরে ও বলতেছে ভাই আমি এরকম করে শুনলাম যে আমাদের যে কামবাঙ্গা গাছের গোড়ার মধ্যে বসে বসে উম করে কান্না করতেছে। পরে আমি চিল্লা চিল্লা ভাবি ডাক দিতেছি, ভাবি কি যেন মানে উম করে কান্না করতেছে।
আচ্ছা,
মানে ওই একটা জিনিস এখনো ডিস্টার্ব করে চলতেছে
এখনো
এখনো এখনো
লেটেস্ট কোন ঘটনাটা ঘটে?
একদম লেটেস্ট সেটা, আমাদের যে কাঁঠাল গাছ আছে বাসার সামনে, আমার ছোট বোন দাঁড়ায় আছে, দাঁড়ায় এসে একটা জোরে একটা বাতাস আসে, ঠিক আছে, এমন জোরে বাতাস আসে, বলতেছে ভাই বাতাসের সাথে আমি ধাম করে মাটির মধ্যে পড়ে গেছি। পরে আমি বাসায় এসে আর গা স্থির করে দাঁড়া রাখতে পারতেছিলাম না, মানে সেই আগের সুলতান নামে মেয়েটা যা করছে সে আমার বোন একই কাহিনী শুরু করছে। এটাকে সারানোর জন্য আমার এই যে হাসি মারানো উচিত ছিল, উনি মরে গেছে, ওনাকে দিয়ে এগুলো ঠিক করা হয়। মানে এটা উমো করে কান্না করে, টিনে চালের মধ্যে জোরে জোরে থাপড় মারে, একা
সে ডিস্টার্ব করেই যাচ্ছে বিভিন্ন ভাবে,
এখনো ডিস্টার্ব
করতেছে। তারা এখন পর্যন্ত একটারও কারণ বের করতে পারেনি যে এটা অলৌকিক ঘটনা ছাড়া কি হতে পারে।
কারণ বের করার জন্য অবশ্যই আমাদের ওইখানে একটা হিন্দু ভালো জ্যোতিষী আছে, ওনার কাছে আমরা একবার গেছিল, পরে বলতেছে মানে এই জিনিসটা নাকি শত্রুরা করতেছে,
শত্রুরা করে কেউ একজন,
হ্যাঁ জিনের মাধ্যমে মানে ভয় দেখানোর জন্য, পারিবারিক ভাবে প্রচুর করার জন্য, নষ্ট করার জন্য, আন সম্মান নষ্ট করার জন্য এগুলো করে।
বুঝতে পেরেছি। তার মানে ইকবাল ভাই আপনি প্রথম যে ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন সেটা আসলে একটা ঘটনা বলা ঠিক হবে না, অনেকগুলো ঘটনা মিলে একটা অবস্থা, এবং সেই অবস্থাটা এখন পর্যন্ত চলছে, আর আশা করছি হয়তোবা ভবিষ্যতে কম ঘটবে কিংবা একেবারেই ঘটবে না। যাই হোক, আমরা আরো একটা ঘটনা মনে হয় আপনার আছে সেটা আমরা শুনবো, যেটা আপনার একেবারে আপনার সাথেই ঘটে যাওয়া।
হ্যাঁ, এটা আমার সাথেই ঘটে যাওয়া, কিন্তু আসলে আমার যে বলবো, ঠিক আছে, আমার খুব মানে এই মুহূর্তে কতটা ভয় লাগতেছে বুঝতে পারছি,
আপনি বলতেও তো মনে হচ্ছে একটা আতঙ্কের মধ্যে চলে যাচ্ছে।
আতঙ্ক মানে এটা আমার লাইফটাকে ফুলি ডিজার্ভ করে দিচ্ছিল, মানে যে আমি আর যেভাবে আমার লাইফটা কাটতেছিল, মানে যে আমি এরকম চলতে থাকলে মেবি হয়তো পাগল হয়ে যাবো, এরকম একটা অবস্থা ছিল। আমি বুঝতে পারতাম ঘটনাটা ছিল এরকম, আমার একটা ফুফাত হয়েছিল, অনেক দুষ্টু প্রকৃতি, ছোট হলো, ওর নাম হচ্ছে কামরুল। তো ও আমাদের বাড়িতে থাকতো প্রায় সময়। তো পুপি ওকে একটা হাফিজি মাদ্রাসায় পড়তে দিছে। হাফিজি মাদ্রাসায় পড়তে দিলে ও মাদ্রাসায় থাকতো না, কারণ ওর সাথে কি নাকি ছিল সবাই বলতো যে ওর সাথে নাকি জিন নাকি আছে, এরকম একটা কিছু বলতো। আমি বলতাম এগুলো
নাকি এমনি বলার জন্য বলতো নাকি আসলেই এরকম কিছু ছিল?
বলার জন্য বলতো কিনা জানি না, আমি আসলে এগুলো বিলিভ করতাম না, কিন্তু তখন যখন আমার সাথে ঘটে তখন আমি বিলিভ করছি যে আসলে এটা বিলিভ করার মতো ঘটনা। ওকে মাদ্রাসায় দিলে মাদ্রাসায় থাকতো না, ওদিক ওদিক ছোটাছুটি করতো, ওকে খুঁজে পাওয়া যেত না দুই দিন তিন দিন, এরকম একটা অবস্থান তৈরি হতো।
আসলে এই এতটুকু ব্যাপারকে কিন্তু আমরা আবার ভুতুড়ে বলতে পারি না, যেহেতু ডরের ধারাটা একটু অন্যরকম। তাই ইকবাল ভাই আমি আপনাকে মাঝখান থেকেই বলে দিই যে সাধারণত আমরা যখন ভূতের গল্প বা ভয়ের কোনো ঘটনা আমরা যখন শুনি তখন সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ভয়ের ঘটনাই কাণ্ডজ্ঞানহীন হয়ে যাওয়ার কারণে ঘটে। তৎক্ষণাৎ হয়তো রাতের ওই গভীরের মধ্যে কোথায় একটা গাড়ির টায়ার হয়তো বাস্ট হয়েছে, সেটা শব্দ শুনেও কিন্তু অনেকে ভাবতে পারে গোলাগুলি হচ্ছে, ভয় পায়। তো ডর হচ্ছে এই যুক্তিগুলো পার করে তারপরেও যদি কোনো অবস্থান থাকে সেটাকে আমরা বলি ডর। তো আপনি তো যে কথাটা বললেন যে ওকে দু তিন দিন ধরে পাওয়া যেত না, যেতে যেত না, এরকম হাজার হাজার স্টুডেন্ট আমরা স্কুলে পাবো যাদের স্কুলের প্রতি
অবসর। এর মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা আছে,
যেমন
ও যখন মাদ্রাসায় পড়তো ওকে খুঁজে পাইতাম না, একদিন বাসায় নিয়ে আসছি, বাসায় আসার পর ওর কেউ খুঁজে পাইতেছে না, হঠাৎ দেখলো মানে বুকে বলতেছে হঠাৎ একটা জোরে বাতাস আসছে, ঠিক আছে, বাতাস আসার পরে এই যে বাসার সামনে বড় একটা তাল গাছ ছিল, ঠিক আছে, ওরা কোথাও খুঁজে পায় না, পরে উপরে মানে তাল গাছের উপরে বসে বসে কে যেন কান্না করতেছে, ঠিক আছে।
সেটা কয়টার দিকে আপনার কাছে?
যখন সন্ধ্যা মনে হয় সন্ধ্যা করা একটু সাতটা সাড়ে সাতটা এরকম আছে।
আচ্ছা, কামরুলের বয়স তখন কত?
কামরুলের বয়স তখন মেবি 10 বছর।
আচ্ছা, তো আপনারা হঠাৎ করে কান্না শুনতে পেলেন?
কান্নার শব্দ পেয়ে যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এমনিতে একটা আতঙ্ক।
হ্যাঁ হ্যাঁ, তা তো
সে আতঙ্কের মধ্যে, ঠিক আছে, ওকে খুঁজে পায় না, ওকে এখানে দিলে শান্তি নেই, ওখানে দিলে শান্তি নেই, এত দুষ্ট একটা ছেলে, ঠিক আছে, বাড়ির মধ্যে আসছে, নিয়ে আসছি, তাও ওকে খুঁজে পাইতেছি না। হঠাৎ একটা প্রচন্ড বাতাস দেখে সবাই ভয় পেয়েছি, ভয় পেয়ে ওইখানে যে খোঁজাখুঁজি করতেছে তার গাছের নিচে, তখন কিন্তু বাতাসটা আসছে, উপরে দেখে কান্না করতেছে, মা আমাকে নাও, মা আমাকে নাও। পরে পুবিকে তাল গাছে কি ও তাল গাছে উঠতে পারে নাকি, তাল গাছে ওটা তো কখনো সম্ভব না,
তার একটা কাজ মাত্র 10 বছর বয়সে,
মাত্র 10 বছর, তাল গাছে ওঠার কথাই না কখনো। উপর দিকে তাকা দিয়ে একটা তালের পেয়ে এমনি ঝুলে আছে, সেদিন মনে হয়
আপনার কিছু,
সেদিন আমি বিশ্বাস করছি যে আসলে ওর সাথে কিছু না কিছু আছে।
তাহলে এত উপরে একটা বাচ্চা ছেলে কিভাবে?
হ্যাঁ, পরে ওকে আমার একটা যেটা তো ভাই আছে কামাল, সব ভয়টাই বাদ দিয়ে ও বললো যে তুই শক্ত করে এটা ধরে রাখ, আমি তোকে নামাচ্ছি। ওকে তাল গাছ থেকে কামাল ভাইয়া একটা চংলা দিয়ে হালকা ধরে আস্তে আস্তে উনি খুব কেয়ারলি নামাইছে। নামানোর পরে ও অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওরা ট্রিটমেন্ট করে ভালো করা হয়েছে। ভালো করার পরে এক পর্যায়ে আমি তো এগুলাকে ভয় পেতাম না, আমি বলতাম পপি দেয় তেগুলি কিছুই না, এরকম প্রায় তুচ্ছা ছিল করে কথা বলতাম।
আচ্ছা,
তো এক পর্যায়ে ঠিক আছে, ও তো আমাদের বাড়িতে থাকতো, আমি জানতাম না যে আসলে ও ওই দিনটা আসলে আমার আমার প্রতি দিয়ে অনেকটা রাগ হয়ে গেছে, বিশ্বাস করি না আমাকে ক্ষতি করবে।
আচ্ছা, প্রশ্ন করি আগে, আপনারা কি ওই কামুন ছেলেটাকে জিজ্ঞেস করেছিলেন যে সে কিভাবে এত উপরে উঠলো?
ওকে জিজ্ঞাসা করছি, বলতেছে ভাইয়া আমি যখন দরজার সামনে একা একা দাঁড়ায় দুষ্টামি করতেছিলাম, আমি বুঝতে পারি না, হঠাৎ এসে দেখলাম যে কিছু থেকে আমি কিছু খাপ করে দৌড়ছে, তারপরে আর বলতে পারি না, ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি দেখি যে আমাকে বলে যে চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, নাহলে কিন্তু অনেক ভয় পাবে, ঠিক আছে, চোখ বন্ধ করছে, ওইটা থেকে যে তাল গাছে
মাঝখানের কোনো স্মৃতি তার নেই?
না, তার কোনো স্মৃতি মনে নেই। এমনিতে মানুষ অনেক মানে ভীত অবস্থা থাকে, যেমন একা একা হাঁটতে গেলে মনে হয় কি যেন শব্দ হইতেছে, কি যেন শব্দ হইতেছে, আর তার মধ্যে এমন একটা ঘটনা ঘটছে। সাথে ঘুমাইতাম, সাথে চলতাম, একসাথে নিয়ে যাইতাম, যেখানে যাইতাম। তো একদিন রাতে ঘুমাইতেছিলাম, তো ঘুমাচ্ছি, আমার এমন কোনো ইয়ে নাই যে আসলে আমাকে ভূত বা বোবা এমন কিছু আক্রমণ করতে পারবে। হঠাৎ রাত্রে ঘুমাইছি, স্বপ্ন দেখতেছি না বাস্তবে ঘটতেছে, যেমনটা উপলব্ধি করতে পারতেছিলাম না। হঠাৎ দেখতেছি মানে অনেক লম্বা কি যেন একটা মানে বুকের উপর চেয়ে বসে আছে, কাটালা কাঠ মুখতে। পরে
আমাকে আকৃতিটা কি মানুষের মতো?
আকৃতিটা আসলে মানুষের মতো কিনা জানি না, তবে আমি তখন ভয়ে ওর চেহারা দিকে তাকাইতে পারতেছিলাম না।
মানে আপনি কোনো মুখমণ্ডল
মুখমণ্ডল
দিকে এগুলো খেয়াল করতে পারেন?
এই যে আমাকে ধরছে ঘাড়ের মধ্যে, পশমগুলো মানে ঘাড়ের মধ্যে গাঁটতেছে, আর আমি ওঠার চেষ্টা করতেছিলাম, আর কামরুলকে ডাকতেছিলাম, কামরুল কামরুল ভাইয়াকে বাঁচা।
এখন আপনি বুঝে গেছেন যে আপনি আর স্বপ্নের মধ্যে নেই?
আমি স্বপ্নের মধ্যে নেই, বারবার ট্রাই করে চিল্লাইতেছিলাম যে আব্বু আমাকে বাঁচাও, ঠিক আছে, জোরে জোরে, খুব জোরে জোরে চিল্লাইতেছি, কেউ শুনতেছে না, মানে আমার কি হবে,
পাশেই তো কামরুল ছেলেরা
শুয়ে, কামরুল
পর্যন্ত শুনতে পাচ্ছে না,
ও শুনতে পাচ্ছে না। আমি ওকে চেষ্টা করতেছি, ওকে টাচ করবো, যে ওকে টাচ করলে হয়তো চলে যাবে, মানে অনেক মানুষে বলে না যে আসলে টাচ করতে পারলে হয়তো জিন বা ভূত বা বাবা ওরা চলে যায়, ওকে যে টাচ করতে মানে আমার হাতটা 1 ইঞ্চি নাড়াবি
করতে পারছেন না আপনি,
এরকম শক্তি পাচ্ছিলাম না। তো এক পর্যায়ে খুব চেষ্টা করার পরে আমাকে বলতেছে তোকে আজকে মেরেই ফেলবো, এরকম ভাবে আমি ভয় দেখাচ্ছিল। আমি মনে মনে মানে নিজেকে বাঁচানোর জন্য, তো মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আর পিছনে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এক পর্যায়ে আমি বলতেছি যখন তুই আমাকে মেরে ফেলবি তো আমি একা মরবো, কেন তোকে নিয়ে মরবো। তো আমি মানে খুব মেজাজে খুব শক্তি দিয়ে মানে এত এনার্জি প্রয়োগ করছি মানে ঝাঁপ দিয়ে উঠে গেছি, উঠে অনেক জোরে জোরে ঘুষি দিতেছি, কিন্তু ঘুষিগুলো যে কার মধ্যে মারতেছি এই সেন্সটা কিন্তু আমার মধ্যে নাই, মানে আমি ফুল সেন্সলেস হয়ে গেছি। সেন্সলেস হয়ে উঠে দেখি আমি আমার পুরোতো ভাই ঘুষি দিতেছি, কয়েকটা পর একটা ঘুষি খেতে চাষ দিলাইতেছে।
মাই গড, মানে আপনি ঘুম থেকে উঠে মানে ওই ঘরের মধ্যে থেকে আপনি আপনার সুপাতো ভাই কামরুলকেই মারছিলেন?
হ্যাঁ, ওকেই মারছিলাম। পরে ও আব্বুকে ডাকতেছিল, চিল্লাইছিল মামা সোহাগ বেয়ানা, আমার আরেকটা মানে ডাক নাম আছে সোহাগ। পরে ও বলতে সোহাগ বেয়ানা আমাকে মেরে ফেলতেছে, আমার হাঁটু টাটু সব ফোলা ফোলাইছে ঘুষি দিয়ে। পরে আব্বুটা আসছে, আব্বুটা এসে বলতেছে কি রে তুই এরকম করছিস কেন, কি হয়েছে বলতো। পরে আমি বলতেছি আব্বু আমার এরকম এরকম হয়েছে যে ঘুমাইছি, আমি কামড়ে ডাকতেছি, চিল্লাইছিল কামড় শুতেছে না। পরে বাঁচার জন্য আমি আসলে যে বোটের সাথে যুদ্ধ হয়েছে, ঠিক আছে, ওটাই ঘুষি দিতেছিলাম, আমি ওকে ঘুষি দিই নাই, এরকম করে বলতেছি আর কি।
ওয়েল, আমি আপনার এই দ্বিতীয় এক্সপিরিয়েন্সটা থেকে যা বলছিলাম যে দেখুন, আপনি প্রথমে বলছিলেন ওই কামরুল ছেলেটা কিন্তু হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়ার পরে সে নিজেও জানে না সে কোথায় ছিল দুই দিন বা তিন দিন, গাছের উপরে সে কিভাবে উঠেছে সে জানে না। এই ধরনের ব্যাপারটা আপনি একবার এভাবে চিন্তা করে দেখুন যে ওই জিনটা যদি সত্যি থেকে থাকে তাহলে কিন্তু সে কামরুলের সাথেই আছে। এবং আমার ধারণা আপনি যখন জিনটা আপনাকে অ্যাটাক করে রাতের বেলা যখন আপনি তাকে মারেন, কামরুলের শরীরে ঢুকেই জিনটা আপনাকে অ্যাটাক করেছে, কামরুলের শরীরটাকে ব্যবহার করে, যখন যে কারণে জিনটা বেরিয়ে যাওয়ার পরে উল্টা কামরুলি ব্যথা পাচ্ছিল, কারণ আপনি কামরুলের দেহটাকেই মারছিলেন। সাধারণত যখন অনেক ওঝা কিন্তু এই জিনিসটা করে, তাই না? এই যে আপনি নিজেই একটু আগে বলছিলেন যে শুকনা মরিচ পুড়িয়ে নাকে দেয়া এই ধরনের কিছু ব্যাপার, হ্যাঁ কি যেন একটা আপনি একটা প্রসেসের কথা বলছিলেন যেভাবে বলার পরে হুজুরের সামনে কথা বলেছে, তো এই ধরনের প্রসেস গুলোর মধ্যে তো এই মানে কি বলবো যে শারীরিক ভাবে মারধরের ব্যাপারটাও আসে। তো আমার কেন যেন মনে হচ্ছে যে আপনাকে অ্যাটাকটা করাই হয়েছিল কামরুলের শরীরের মাধ্যমে।
হ্যাঁ, কামরুলের শরীরের মাধ্যমে করেছে হয়তো, আর আমি তখনকার সময়টাতে জিন ভূত অনেকটা বিশ্বাস করতাম না, কিন্তু জিনিসগুলো ঘটে মানুষের সাথে, কিন্তু এখন বিশ্বাস করি যে আসলে ভৌতিক কিছু বলতে পৃথিবীতে আছে, ভূত বলতে কিছু আছে, জিন বলতে কিছু আছে, এগুলো আসলে মানুষের উপর ঘর করে মানুষের অনেক ক্ষতি করে। এই ঘটনাটা ঘটার পরে প্রায় মনে হয় যে আমি এক দেড় মাস দুই মাসের মতো অসুস্থ ছিলাম। অসুস্থ থাকা অবস্থায় কোনো মতে রাতে শুইতে গেলে মানে আজে বাজে স্বপ্ন, মনে যে শূন্য থেকে নিচে পড়ে যাচ্ছি, ঠিক আছে পড়তেছি, আবার দেখি টাওয়ারের উপর উঠতেছি, টাওয়ার উপর থেকে নিচে নিচে লাফিয়ে আত্মহত্যা করতেছি, এরকম ঘটনাগুলো
আত্মহত্যা করতে,
হ্যাঁ এরকম ঘটনাগুলো দেখতাম প্রায় সময়।
তারপরে এটা বন্ধ হয়েছে কি এখন?
বন্ধ হয়েছে বলতে ঠিক আছে, অনেকটাই মানে ভালো হয়ে গেছে। আমি আপনাকে বলতে চাই একটা কথাই, যেটা হচ্ছে আম্মু এই প্রবলেমগুলো দেখে একসময় আমাকে আমাদের বাড়ির এখানে একটা পীর থাকে, বললাম ওই পীরের কাছে আমাকে নিয়ে যায়। পীরের কাছে নিয়ে যাওয়ার পরে আমি বলতেছি যে আমি তাবিজ কাগজ এগুলো বিশ্বাস করি না, ওই মানে পীরের কথা বলতেছি আর কি, সে উনি আমাকে কি দেবে, এগুলো এমনি হয়তো আমার একটা ইমোশনাল প্রবলেম হইতে পারে বা মানে
কোন রকম একটা
সাইকোলজিক্যাল কোন প্রবলেম। আমি বিলিভ করতেছিলাম না যে একটা মানুষের সাথে কিভাবে দিন ভর করে।
আচ্ছা, তো শেষ পর্যন্ত ওই পীরের কাছে
হ্যাঁ ওই পীরের কাছে গেলাম, যাওয়ার পরে পীর আমার দিকে তাকা তাকে বলতেছে তুমি আমাকে কালকে রাতে অনেক বড় অপমান করছো,
মানে তুমি বাসায় বসে যে পীরের সম্বন্ধে বলেছো যে পীর কিছু না ভণ্ড
ভণ্ড এগুলো। বললাম যে হজুর দেখেন আমি ইদানিং ঘুম নিতে পারি না, আমি জানি না এটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম না এমনি কোনো প্রবলেম করতেছে না ভূতের কোনো আসর, মানে আমি নিজে দিক করতে পারতেছিলাম না, সবসময় ইমোশনাল থাকতাম, মনে যে একটা মানুষ নদীতে পড়লে যেমন যেরকম ঘটনা ঘটে যেমন খুব হতাশ থাকে, যেমন ঝড় বাদল আসতে যেমন মানে মরার মতো একটা জিনিস, আমি মরে যাবো আমি মরে যাবো এরকম একটা গল্প থাকে আমার মাথার মধ্যে সবসময়, একটা টেন্ডেন্সি কাজ করতো যে মানুষের লাইফটি কি হবে কয়েকদিন পরে তো মরে যাবো এরকম মানে মাথার মধ্যে হিস্টোরিগুলো কাজ করতো
এই ঘটনাগুলোর কারণে।
হ্যাঁ এই ঘটনাগুলোর কারণে। পরে উনি বলতেছে ভালো একটা জিনিস তোমার সাথে ভর করছে, আমি ট্রিটমেন্ট করবো অসুস্থ থাকা অবস্থায়। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে যে আংটিটা সাদা রূপাস, এই আংটিটা দেয় উনি, এটা দেওয়ার পরে আমি এখন ইনশাল্লাহ মোটামুটি ভালো সুস্থ আছি, আমার মধ্যে এখন কিছু কাজ করে না।
ওকে, যাই হোক আমরা দুটো এক্সপিরিয়েন্স শুনলাম আজকে ইকবাল ভাইয়ের কাছ থেকে, অনেকগুলো সময় নিয়েই শুনলাম এবং এখান থেকে কিছু জিনিস আমরা বুঝতে পারতেছি, যেমন এই যে শেষ মুহূর্তে যে পীর সাহেবের কাছে যাওয়ার যে ব্যাপারটা সেই ভরসা কিন্তু ওনার ছিল না, ওই ভরসার কারণে উনি আবার ছিল না যে সেটা আবার সেই পীর সাহেব টের পেয়ে যান কোনো এক অলৌকিক উপায়ে। তার মানে আমরা ধরে নিতে পারি কিন্তু এটাই যে ভালো দিক থেকেও ক্ষমতাবান মানুষ আছে, খারাপ দিক থেকেও ক্ষমতাবান মানুষ আছে, এবং ক্ষমতাকে কখনোই আমাদেরকে একেবারে অবিশ্বাস করাটা ঠিক না, কারণ ওই অবিশ্বাস থেকে আজকে কিন্তু আপনার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এই ভয়টা কোথা থেকে?
এই ভয়টা আসলে
এই ঘটনাগুলো থেকে,
এই ঘটনাগুলো থেকে।
আমি তো আপনি যদি কিছুটা হলো আগে থেকে বিশ্বাস করতেন তাহলে হয়তো এতটা ভয় আপনার মধ্যে তৈরি হতো না। তো আমি একটা কথাই বলতে চাইছি, ওভারঅল ইকবাল ভাইয়ের দুটো ঘটনা থেকে আমরা এতটুকু নিতে পারি যে আমরা কখনো কোনো কিছুকে অন্ধবিশ্বাসও করবো না, কখনো কোনো কিছুকে অন্ধ অবিশ্বাসও করবো না। অন্ধ অবিশ্বাস কথাটা হয়তো রেহান ছাড়া আর কেউ ইউজ করেনি কখনো, বাট অন্ধ অবিশ্বাস বলে একটা কথা আছে, আপনারা যারা অন্ধ অবিশ্বাস করেন তারা অনেক কিছু থেকে বঞ্চিত। বিশ্বাসীরা আপনাকে এমন কিছু কথা বলবে যেটা জেনে আপনি যুক্তি নির্ভর ভাবে বিশ্বাস করতে পারতেন বা অবিশ্বাস করতে পারতেন, কিন্তু যেহেতু আপনারা অন্ধ অবিশ্বাসী যে ভূত বলে কিছু নেই, সুপার ন্যাচারাল বলে কিছু নেই, যখন আপনাদের সাথে ঘটবে তখন হয়তো বা আপনারা অন্ধ বিশ্বাসীতে পরিণত হবেন, শুধুমাত্র বিশ্বাসী আর থাকতে পারবেন না, এটা আপনাদের জন্যই খারাপ হবে। যাই হোক, থ্যাংক ইউ ইকবাল ভাই আমাদের সাথে আপনারা
শেয়ার
করার জন্য।
ওকে
ওকে, এক এক করে কিন্তু প্রত্যেকের এক্সপিরিয়েন্স এই শোনা হয়ে গেল।
এবং নিজেরাও কিছু না কিছু এক্সপিরিয়েন্স আমরা এখানে গেদার করতে পেরেছি।
এক্স্যাক্টলি। তবে আই থিঙ্ক একদিক থেকে যদি বলতে চাই, মানে বন্যা পরিস্থিতির মতন অবনতি উন্নতি ধরে যদি আমরা ওইভাবে বলি, তাহলে একটা জিনিস বলা যায় যে দোস্ত, আমরা কিন্তু বারবারই একটু মানে ল্যাক অফ লাক যদি বলতে পারি, কারণ আমরা কিন্তু আসলে এই জায়গাগুলোতে একা এসে এক্সপিরিয়েন্সটা নেওয়ার সুযোগটা পাই না। আমাদের কিন্তু অতিথিদের নিয়ে আসতে হয় এবং একটা গ্যাদারিং অটোমেটিক্যালি ক্রিয়েট হয়,
এবং সেক্ষেত্রে আসলে রিয়েল যে এক্সপিরিয়েন্সটা শুনে আমরা আসি ওইটা হুবহু মানে পাওয়া একটু মুশকিল হয়ে যায়।
রাইট।
এবং আমরা যেমন অপু ভাইয়ের ঘটনাতেই শুনলাম যে উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তো কয়েকজন যখন যাচ্ছে উনি কিন্তু
এক্স্যাক্টলি
মানে কোনো কিছু বুঝতে পারেনি, কিন্তু উনি যখন একা হয়ে যাচ্ছে তখনই কিছু না কিছু অস্তিত্ব অনুভব করেছে। তো যাই হোক, এরকম ঘটনা আসলে মনে হয় এক্সপিরিয়েন্স করতে হলে একা থাকাটা জরুরি।
আই থিঙ্ক মানে তুই আমাকে ওই দিন কি যেন একটা বলতেছিলি দোস্ত, কোন একটা বাসা সম্বন্ধে নাম্বার ছাড়া তুই আর কিছু বলতে পারতেছিলি না।
রাইট। আমি আসলে মানে আমি এটা শুনেছি যে বাসাটার নাম্বার শুধু 47/2, কিন্তু কোন এলাকায় আমি এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। এবং ওই বাড়িটাও বেশ ইন্টারেস্টিং ঘটনা আমি পেয়েছি 1971-এর সময়, এটা খুব সম্ভবত পুরানো ঢাকায় হইতে পারে, আমি নট শিওর। তারপরে ওটা হচ্ছে 1971-এ যে প্রকৃত মালিক ছিল তারা বাড়ি ছেড়ে চলে গেছে, এবং ওখানে পরবর্তীতে প্রায় দোতলা একটা বাড়ি এবং বেশ বড় সড়ো একটা বাড়ি, বাউন্ডারি করা বাড়ি, এবং ওখানে এখন কেউ থাকে না এবং বাড়িটা খুবই পরিত্যক্ত অবস্থায় আছে, এবং মানে পরিত্যক্তর শেষ পর্যায়ে বলা যায়, এত পরিত্যক্ত অবস্থায় আছে। এবং এমন একটা প্রপার্টি কেউ থাকছে না। খুব বড় একটা কারণ হচ্ছে যে ওখানে কিছু অ্যাক্টিভিটিস নাকি চলছে এবং আশেপাশের মানুষজন এটা খুবই ভয় পায় এবং এখানে সচরাচর কেউ আসে না। এবং ডেভেলপারদের
কোনো নমুনা
বলতে কি, ওখানটাতে পুরো স্ট্রাকচারটা এমন যে ওই পানি রাখার কিছু জায়গা আছে, ট্যাঙ্কি।
আচ্ছা আচ্ছা।
কিন্তু অন্যান্য যে পানির যে ট্যাঙ্কি বানানো হয় এটার তুলনায় সম্পূর্ণ ডিফারেন্স। এবং ওগুলাতে হয়েছে কি, দেখা যায় যে অনেক সময় কিছু একে মানে আমরা ওই গুহার মধ্যে এক সময় কোনো কিছু আঁকা থাকতো না, হাজার হাজার বছর আগের মানুষগুলা বিভিন্ন ঘটনায় গেলে এরকম কিছু অদ্ভুত চিত্র এখানে দেখা যায় এবং এটা চেঞ্জ হয়।
আচ্ছা।
এবং এটা কোনো মানুষের দ্বারা করার মতো কোনো কিছু না, এটা দেখা গেছে আজকে এরকম একটা চিত্র দেখা গেছে, অন্য সময় গিয়ে দেখা গেছে আরেক রকম একটা চিত্র। তারপরে ঘরটা মানে যারা সাহস করে যাওয়ার চেষ্টা করেছে তারা ওখানে কিছু না কিছু অস্তিত্ব অনুভব করেছে।
আচ্ছা।
তো এইসব বিষয়ের কারণে ডেভেলপাররাও এটা কিনতে রাজি হয় না, কারণ হচ্ছে ডেভেলপারদের ভয় হয়েছে যে
এই রেপুটেশনে যদি সেল না হয়,
রাইট, কেউ যদি এটা ঘটনা শুনে কিনতে না চায় তখন তো তারা ঝামেলা করে যাবে। এইসব মিলে বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং আমি আসলে এখনো পর্যন্ত পুরোপুরি ঘটনাটা উদ্ঘাটন করতে পারিনি। আমি চেষ্টা করছি আরো ইনফরমেশন নেওয়ার, হয়তোবা আমরা কখনো পৌঁছে যাবো সেটাতে যদি সমস্ত ঘটনা পেয়ে যাই আর কি।
দোস্ত মানে ইনভেস্টিগেশন কতটুকু কি করতে পারবি রিসার্চ আমি জানি না। ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, ইভেন দর শুরু হওয়ার অনেক আগে থেকে, আমি ধানমন্ডি 27 নম্বরের সেই নাম করা বাসাটা স্ট্রেইট কার লোকেশন আমি বলে দিতে পারি, স্টেট ইউনিভার্সিটির জাস্ট অপোজিটে যে লাল বিল্ডিংটা আছে সেই লাল বিল্ডিং এর একদম ডান দিকের তৃতীয় তলার বাসাটা, এটা যে কেউ তাকালেই দেখতে পারবে। এখনো স্টিল ওই অংশটুকুই, ঠিক ওই বাড়ির অংশটুকুই একেবারে জং টং ধরা বিচ্ছিরি, পুরো বাড়িটা খুব ওয়েল মেড আপ, বাট শুধু ওই একটা বারান্দা দেখলেই বোঝা যায় যে সামথিং রং ইজ গোয়িং অন দেয়ার। এবং বাংলাদেশে প্রভাবশালী, প্রতাপশালী এবং মানে কি বলবো যে ফাইন্যান্সিয়ালি এনরিচড মানুষের কিন্তু অভাব নেই। ধানমন্ডি 27 নম্বরে এরকম লোকেশনে একটা ফ্ল্যাট কেন কেউ কিনে নিচ্ছে না, এটা অবশ্যই একটা প্রশ্ন। বেশ কয়েকবার ধোকাবাজি দিয়ে দোষ কারোয়ানকে বলে বাসাটা দেখার আমি চেষ্টা করেছি, ইভেন একবার একটা মেয়েকেও সাথে নিয়ে গেছিলাম, এভাবে বলে যে উই আর কাপলস, আমরা হাজব্যান্ড এন্ড ওয়াইফ, আমরা এই বাসাটা ভাড়া নিতে চাই, এই ধরনের কথা বলে। যে সাথে একটা মেয়ে থাকলে হয়তো ভাবতে পারে যে না তারা আর কি করতে পারে বড় জোর, এই ধরনের একটা ব্যাপার আছে আমাদের দেশে, তো মেয়ে থাকলে অনেক সময় চেক পোস্টে চেকও করে না, সো এই ধরনের কিছু ব্যাপার ঘটছে। তো তখনও সেই দারোয়ানটা দেখলাম যে সুপার স্ট্রিক্ট, না এই বাসা দেখা যাবে না, না 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 এটা ভাড়া হয়ে গেছে, না এটা বিক্রি হয়ে গেছে,
মানে কোনোভাবেই তাদের ইন্টারেস্টই নেই এটা নিয়ে,
ইন্টারেস্টই নেই।
ওকে, এরকম আসলে আছে অনেক জায়গায়, অনেক প্রপার্টি রয়ে গেছে, অনেক জায়গা রয়ে গেছে যেটা আমরা এখনো জানি না। তবে আমরা অনেক ঘটনা অনেক শুনেছি এবং অনেকগুলো জায়গার সন্ধান পেয়েছি যেগুলো আমরা এখনো ইনভেস্টিগেশন বাকি রয়ে গেছে, যে আসলেই জায়গাগুলো কোথায় এবং এই ধরনের ঘটনা আছে কিনা। যখনই আমাদের ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু এক এক করে জায়গায় যাওয়া শুরু করব, এবং ডট টিম সেটা নিয়ে কাজ করছে, এবং আপনারাও কিন্তু চাইলে সেটার অংশ হতে পারেন।
এবং অনেকে হয়েছে
যদি এই ধরনের জায়গা থাকে,
রাইট, অনেকে হয়েছে। আমি স্পেশালি বলতে চাই যে আমাদের ডট টিমের সাথে এক্সটার্নালি অ্যাড হয়ে গেছে নিজেদের মাধ্যমে, নিজেদের থেকে কোন রকম স্বার্থ বাদেই, যেমন সোহানুর রহমান অনন্ত, অনন্ত ভাই আমাদেরকে প্রচুর স্পট আমাদেরকে দিয়েছেন এবং সে নিজে রিসার্চ করে বের করে অথেন্টিক কিনা এটা জেনে তারপরে দিয়েছেন। সেম গোস টু হৃদয় খান রানা, সেও আমাদেরকে কন্টিনিউয়াসলি দিচ্ছে, এর আগেও আমাদেরকে অনেকেই এই ধরনের স্পট প্রোভাইড করে।
এবং এমন ঘটনার মধ্যে আমি আর রেহান পড়েছি প্রায়, আমরা দেখি যে দল বেঁধে অফিসে চলে আসে,
হ্যাঁ,
এবং ডট সম্পর্কে দরের সাথে তারা কাজ করতে চায়, বিভিন্ন ঘটনা নিয়ে আসছে, বিভিন্ন স্পট নিয়ে আসছে। সো আমরা হ্যাপি যে আসলে প্রত্যেকে ডটটা নিয়ে মানে আগ্রহ দেখাচ্ছে।
এক্স্যাক্টলি। তো আর একটা ব্যাপার আমার মনে হয় দোস্ত আমাদের আরো একবার একটু ক্লিয়ার করে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই রিসেন্ট টাইমে ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে ইন্টারাক্ট করতে পারছি না। ফেসবুকে যারা ডরের পেজে মেসেজ পাঠিয়েছেন কিংবা সুমনের পেজে মেসেজ পাঠিয়েছেন বা আমার পেজে মেসেজ পাঠিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা রিপ্লাই না পেয়ে অতিষ্ঠ হবেন না, বিকজ ফেসবুক এখন ইউজ করা যাচ্ছে না, এটা আপনারাও জানেন। হয়তো বিভিন্নভাবে ইউজ করা যায়, ইট হ্যাজ বিন স্টপড টু স্টপ ক্রাইমস অ্যান্ড নাও ইফ ইউ ইউজ ইট ইউ আর আ ক্রিমিনাল, এভাবে দৃশ্যপট বদলেই যেতে পারে, যাই হোক বলতে যায় মাঝে মাঝে, বাট এই ইনফরমেশনের জন্য আমরা
সাময়িক গ্যাপ, এটা একটা সময় কেটে যাবে এবং আমরা আবারও ফেসবুকের মাধ্যমে কানেক্ট হবো আপনাদের সাথে। তবে একটা কথা আমি একটু না বলেই পারছি না, অনেকে আমরা দেখি যে ফোন করেন, ঘটনাগুলো খুব ভালো ভালো ঘটনা থাকে আপনাদের, কিন্তু আপনারা ফোন নাম্বারটা বলতে ভুলে যান, সেক্ষেত্রে আমাদের কিন্তু আর যোগাযোগ করার কোনো ওয়ে থাকে না। প্লিজ শুরুতে ফোন নাম্বারটা একটু বলে নেবেন এবং সেই সাথে আপনি কি করেন, আপনার এইজ, মানে প্রফেশনটা একটু বললে আমাদের জন্য খুবই সুবিধা হয়। আশা করি এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে ডরে পার্টিসিপেশনের যে বিষয়টা আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে।
রাইট, এন্ড লাস্ট একটা প্রশ্ন দিয়ে আমরা আজকের মতন আমাদের গল্প শেষ করতে পারি দোস্ত। কয়েকদিন আগে মানে যেদিন পর্যন্ত ফেসবুক অ্যাভেলেবিলিটি ছিল, লাস্ট আমি কয়েকটা টেক্সট পেয়েছি, তার মধ্যে কেউ একজন একটা মেয়ে আমাকে একটা টেক্সট করেছে তারই এক বান্ধবীর ব্যাপারে, অ্যান্ড দ্য থিংস দ্যাট ইজ গোয়িং অন, কি বলবো দোস্ত, এটাকে আমি ভুতুরেও বলতে পারছি না, কি বলবো আমি জানি না, এবং আমি এটা নিয়ে রিসার্চ করছি, তাই আমি লিসনারদের কাছে ওই প্রশ্নটা করে রাখি। ঘটনাটা হচ্ছে এরকম, এই সার্টেইন মেয়েটা, সে মাঝে মাঝেই খুব বিপদ হতে যাচ্ছে, বিপদ হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখে, অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ ইট কামস ট্রু উইদিন থ্রি ডেইজ, এবং এটা পরীক্ষিত সত্য, এবং সে সবচেয়ে বেশি যে স্বপ্নটা দেখে সে স্বপ্নেই নিজেকে দেখে ঘুমিয়ে থাকতে, এবং সেই ঘুমের মধ্যে সে আবার অবজার্ভ করছে যে তার বাসার প্রত্যেকটা জিনিস উল্টা, ঘড়ি উল্টা দিকে যাচ্ছে, দরজার নব ডান দিকে থাকার কথা সেটা বাম দিকে, প্রতিটা জিনিস,
এটা কি ঘুমের মধ্যে দেখছে এবং সে বাস্তবেও কি সেটা,
নো, সে স্বপ্নে দেখতে পাচ্ছে, এক সময় সবকিছু সোজাই ছিল, বাট স্বপ্নে, জাস্ট একটা জিনিস চিন্তা কর, তুই যদি স্বপ্নে দেখিস তুই ঘুমাচ্ছিস, হ্যাঁ, তার মানে তুই তোর আরেকটা এক্সিস্টেন্স দেখছিস, এবং যত কিছু যদি উল্টা হয় আমরা উল্টা জিনিস কোথায় দেখি, যখন আমরা আয়নায় থাকি,
আয়নায় থাকি, রাইট,
হোয়াট ইজ গোয়িং অন দোস, ইজ ইট সামথিং অ্যাবাউট দি প্যারালাল ওয়ার্ল্ড, কেউ কি কানেক্ট করে ফেলছে, কোনো একভাবে কোনো একটা ভুল কি হয়ে যাচ্ছে।
হয়তোবা রেহান তুই যখন আয়নার কথা বললি, যে আয়না নিয়ে আমার একটা খুব ভালো একটা ঘটনা মনে পড়েছে, এবং এটা কিছুদিন আগে আমি একটা ডকুমেন্টারিতে দেখেছি, তো আজকে কি আর এটা শেয়ার করে লাভ আছে না, আমরা আরো একদিন অন্য কোন জায়গায় বসে এই আয়নার ঘটনাটা শেয়ার করবো, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে এবং এটা রিয়েল একটা ঘটনা।
ওয়াও, তাহলে দোস্ত আজকে না আমরা এক কাজ করি, আমাদের অতিথিদেরকে এবং যারা শুনছে তাদের সবাইকে এরকম কিউরিয়াসিটির মধ্যে রাখি, তো আমি হয়তো একটু হালকা গালাগালি খাইতে পারি এটার জন্য, বাট এতটুকু চলে বন্ধু বান্ধবের মধ্যে, সবাই তো বন্ধুই,
আমরা আমরাই তো,
সেটাই।
ওকে, তাহলে চল আজকের মতো উঠি।
ইয়া,
সুমন আর রেহান সামনের বৃহস্পতিবার আবারও কোন একটা হন্টেড প্লেস থেকে আপনাদের সঙ্গে যোগ দেবে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 67তম পর্ব আপনারা শুনলেন হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকবার জন্য। প্রতিনিয়ত আমাদের চারপাশে এমন সব ঘটনা ঘটে যায় যার ইতিহাস, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা নেই, এবং একইভাবে যা অনেক প্রশ্নের জন্ম দেয়। ভয়ের আবেদন সর্বজনীন, ভয় সবার মধ্যেই রয়েছে, কেউ সাহসী তার মানে এই নয় যে সে ভয় পায় না। প্রিয় শ্রোতা, ভয় পাওয়ার জন্যে অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক অনেক কিছুই আমাদের সামনে প্রয়োজন হয়, তার সাথে প্রয়োজন হয় একটি ভৌতিক পরিবেশ। ডর বাংলাদেশের রেডিওর ইতিহাসে কেবলমাত্র একটি অনুষ্ঠান যেটি হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। আবারও কথা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আর যে কি প্রিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।